শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আরজি উদয় রয়েছি আপনার সাথে। এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে একযোগে আপনারা 94.4 ফ্রিকোয়েন্সিতে আমাদের শুনতে পাচ্ছেন জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। এই মুহূর্তে যে বা যারা রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। আপনারা জানেন, ভূত, ভৌতিকতা কিংবা প্যারানর্মাল এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার রাতে আমরা একদল মানুষ একসাথে হই, যারা এই ধরনের গল্প শুনতে বা বলতে ভালোবাসি, তাদেরকে নিয়েই আমাদের মূলত এই আয়োজন। বিশ্বাস করবেন কি করবেন না, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমি আসলে কিছুই বলতে চাই না। তবে এতটুকু বলতে চাই, আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যেটা আপনি বা আমি হয়তো রোজ ফেস করি না, তাই বিশ্বাস করি না। বাট যারা এগুলো ফেস করেন তাদের জন্য এই সময়কালটা কতটা দুর্বিষহ, কতটা ভয়ানক, সেটাই হয়তো আমরা তুলে আনার চেষ্টা করি। তবে আপনাকে আমি বলবো, যদি এই অনুষ্ঠানটা শুনলে আপনার শারীরিক বা মানসিকভাবে অসুস্থতা বোধ হয় তাহলে এটা স্কিপ করবেন। বাট যদি আপনি একান্তই এন্টারটেইনমেন্ট বা বিনোদনের খাতিরে এই অনুষ্ঠানটা উপভোগ করতে চান তাহলে আপনি পুরোটা সময় জুড়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। আজকের এই এপিসোডে আপনি যদি চান আপনার মতামতগুলো দিবেন এসএমএস এর মাধ্যমে, আপনার ফোনের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন জেএফএম, স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর আপনার মনের কথাগুলো লিখুন, পাঠিয়ে দিন আমাকে 26969 এই নাম্বারটিতে। ফেসবুকে আপনি চাইলে আমাদেরকে খুঁজে পাবেন, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/jagofm। জাগোএফএম এর এই ভেরিফাইড পেজে অলরেডি লাইভটা স্টার্ট হয়ে গেছে এবং এই পেজের মাধ্যমে www.facebook.com/rjudoy এই পেজটাতেও লাইভটা চলছে। যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভের নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে আপনার থ্রুতে আমরা আরো 10টা মানুষের কাছে পৌঁছতে পারি আমাদের অনুষ্ঠানটাকে। ঢাকায়, কুমিল্লা এবং চট্টগ্রামে এই মুহূর্তে অনেক মানুষ রয়েছেন যারা হয়তো বাড়িতে আছেন, হয়তো একলা ঘরে আছেন, কেউ হয়তো হেডফোনটা কানে দিয়েছেন জাগো এফএম শুনবেন বলে, কেউ হয়তো হঠাৎ করে গাড়িতে টিউন করেছিলেন কোনো একটা রেডিও শুনবেন বলে, তারপর ফুট করে আটকে গেছেন যে এখানে কি হচ্ছে, কি বলছে ছেলেটা, সো সেটা শুনবার জন্য। কেউ হয়তো নিয়ম করেই প্রত্যেক বৃহস্পতিবার দিন আমাদেরকে শোনেন। সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা একযোগে আমরা শুনছি। সো ফেসবুক, ইউটিউব কিংবা রেডিও, যেখান থেকে আপনি শোনেন বা দেখেন না কেন, আমি বলবো আপনার একটু পার্টিসিপেশনটা দরকার। দিন শেষে আমরা আপনাদের জন্য কথা বলি এবং আপনি যদি মনে করেন আগামী পর্বে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আমার আজকের অতিথিদের মতো করে রেডিওতে এসে লাইভে বলবেন, তাহলে যেটা দরকার আপনার কাছে কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স থাকা দরকার। এখন কথা হচ্ছে যে আমাদের সবাই তো আমরা ভৌতিক এনভায়রনমেন্টের ভিতর দিয়ে বা কোনো একটা ইনসিডেন্টের ভিতর দিয়ে যাই না। হতে পারে যে আপনার কাছে থাকা ঘটনাগুলো আপনার সাথে নয়, আপনার বাবা মা, ভাই বোন কিংবা আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে ঘটে গেছে, সে ঘটনাগুলো আপনি জানেন। এরকম যদি মিনিমাম 3-4টা প্যারানর্মাল স্টোরি আপনার জানা থাকে যেটা আগে কখনো কোনো রেডিওতে শেয়ার করা হয় নাই, বাট আপনি বলতে চান এসে একটা রেডিওতে, তাহলে জাগো এফএম আপনার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম। এখানটাতে আমরা তাদেরকে ইনভাইট করি যারা তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো রেডিওতে এসে বলতে চান। সো আপনার যদি মনে হয় আপনি শারীরিক এবং মানসিকভাবে ফিট এবং আপনি আগামী পর্বে রেডিওতে এসে বলতে চান, জীবনে একবার হলেও এক্সপিরিয়েন্স নিতে চান রেডিওতে গল্প বলার অভিজ্ঞতাটা কেমন, সো সেই ক্ষেত্রে মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করুন RBS, অবশ্যই RBS তারা টাইপ করবেন যারা রেডিওতে এসে সশরীরে ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলতে চাচ্ছেন। এবার একটা স্পেস দিবেন, তারপর নিজের নাম লিখবেন, আর একটা স্পেস দিবেন নিজের লোকেশন টাইপ করবেন, আর একটা স্পেস দিয়ে নিজের প্রফেশন টাইপ করবেন। চারটা জিনিস লিখুন, এসএমএসটা পাঠিয়ে দিন আমাদেরকে। আমাদের নাম্বার হচ্ছে 26969, বাংলা করলে দাঁড়ায় 26969। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অপেক্ষা করি কারা কারা রেজিস্ট্রেশন করছেন, আগামী পর্বে আসতে চান কারা। আমাদের টিম মেম্বাররা দু একদিনের মধ্যে সেই সমস্ত নাম্বারে যোগাযোগ করবে যে সমস্ত নাম্বার থেকে আপনারা এসএমএস পাঠাচ্ছেন এবং তারা ফোনে প্রথমে আপনার ঘটনাগুলো শুনবার চেষ্টা করে, সেগুলো প্রচারযোগ্য হলে নিশ্চয়ই আপনাকে আগামী পর্বে ইনভাইট করা হবে জাগো এফএম এর হট সিটে। সো গত সপ্তাহে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে অনেককেই আজকে ইনভাইট করা হয়েছে এবং তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে তাদের ভালোবাসার জায়গা থেকে জাগো এফএমে এসেছে এবং আপনাকে আজকে তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শোনাবে। তাদের মধ্যে একজন রয়েছেন ইতিমধ্যে আমার সাথে, চলুন আমরা শুরুতে তার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভাই।
আমরা আমাদের বন্ধুদের সুবিধার্থে আপনার নাম থেকে শুনতে চাই।
আমার নাম শান্তা ফারজানা।
শান্তা ফারজানা, শান্তা কোথেকে এসেছেন আপনি?
পুরানাপল্টন থেকে।
পুরানাপল্টন থেকে। আপনি কি করেন মূলত?
আমি মূলত একজন শিক্ষক, আমার স্কুল সাভারে, পাশাপাশি লেখালেখি করি, এছাড়াও আমি সেভ দ্য রোড সংগঠনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি।
মাশাআল্লাহ, সেভ দ্য রোড মানে মূলত আমাদের এই পথের যেই ইনসিডেন্টগুলো ঘটে, অ্যাক্সিডেন্টগুলো ঘটে, এখান থেকে আপনারা মানুষকে সেভ করার জন্য মূলত আপনাদের প্রয়াস।
এক্স্যাক্টলি, আমরা আকাশ, সড়ক, রেল, নৌ এই চারটি পথ নিয়ে কাজ করি নিরাপত্তার জন্য, একজন মানুষের জীবনও যেন পথে ঝরে না যায়।
এক্স্যাক্টলি, খুব চমৎকার একটা উদ্যোগের কথা শুনছিলাম। আমরা নিশ্চয়ই এরকম আরো অনেক কথা শুনবো, তবে তার আগে আজকে আপনারা যারা টিউন করে আছেন এই মুহূর্তে আপনাদেরকে বলছি, আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের অনুষ্ঠানে আসবেন তাহলে রেজিস্ট্রেশন মাস্ট, বিকজ লাস্ট উইকে আমি প্রচুর ফেসবুকে আমার পেজের ইনবক্সে মেসেজ পেয়েছি, উদয় ভাই আমি যেতে চাই। আমি বলবো আমাকে নক না করে আপনি সরাসরি SMS করেন, খুবই সহজ ওয়ে, জাস্ট একটা ছোট্ট প্রসেস যেটা আমি বারবার বলি, RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 2696 এই নাম্বারটিতে। বন্ধু, একদম শুরু থেকেই আমরা আপনার জীবনের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। আমরা আমাদের বন্ধুদের কাছে প্রত্যেক সপ্তাহে বলি যে এবার নতুন কিছু ঘটনা শোনাবো, আশা করবো আপনার কাছ থেকেও আজকে আমরা এরকম কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স শুনতে যাচ্ছি, শুনি তাহলে।
প্রথমেই জাগো FM 94.4 এর সকল শ্রোতা এবং দর্শক সবাইকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি প্রথম গল্পটা বলছি, এই গল্পটা আমার ছোট ভাই তৌহিদের কাছ থেকে শোনা। তৌহিদ যখন কুমিল্লার লাকসামে লেখাপড়া করত, তখন মনোহরগঞ্জে একটা হোস্টেলে ওরা থাকা শুরু করেছিল। ওরা কয়েকজন বন্ধু মিলে ওই টিন শেডের চার ঘরের একটা হোস্টেল তারা ভাড়া করে নিয়েছিল, কারণ ওখান থেকে ওদের কলেজে আসতে যেতে সহজ হতো। তো তৌহিদ এখনো অনেক চঞ্চল একটা ছেলে, সে তখন আরো বেশি চঞ্চল ছিল কলেজ লাইফে। ওরা প্রায় রাত বিরাতে কারো ডাব পেরে খেত, কারো মুরগি নিয়ে চুরি করে রাত্রেবেলা ওইটা রান্না করে খেয়ে ফেলত। এমন শীতের এক ঘটনা, ওরা বন্ধুরা মিলে এক স্থানীয় মেম্বারের ভাই তার বাসায় হাঁস চুরি করতে গেছে। তো ওরা খুব চুরিতে অনেক দক্ষ ছিল, ইয়াং ছেলে, তো তো ওরা তখন খুব আস্তে ধীরে তিনটার মতো হাঁস চুরি করে ফেলেছে। চুরি করে তারপর দূরে গিয়ে ওরা হাঁস জবাই করে হাঁস পরিষ্কার করছিল এবং সবাই মিলে গল্প করছিল, হাসাহাসি করছিল। তখন দেখে যে একটু বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ের ওইখানে একটা ধোয়ার মতো তৈরি হয়েছে। তখন প্রথমেই তৌহিদের চোখেই পড়ে এটা, যে হঠাৎ দেখে যে 6.5 ফুটের মতো একটা লম্বা লোক দাঁড়ানো এবং তার মাথায় পাগড়ির মতো পড়া এবং নাকটা একটু লম্বার বাঁকানো, এ ধরনের চেহারার মানুষ কিন্তু সাধারণত বাংলাদেশে দেখা যায় না। এত লম্বা বা এত লম্বাটে মুখ, সরু চেহারা, এ ধরনের মানুষ বাংলাদেশে সচরাচর দেখা যায় না, আর লাকসামে তো প্রশ্নই উঠে না। তো তৌহিদ তারপর তার বন্ধুদেরকে দেখালো, দেখতো তো সবাই মিলে তাকালো, লোকটা কিছুই বলছে না, নড়ছেও না, চড়ছে না, ওই বাঁশঝাড়ের ওইখানে একইভাবে দাঁড়ানো উনি, এবং উনাকে দেখে মনে হচ্ছে যে উনি চোখের কোণা দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তখন ওদের একটু অস্বস্তি লাগা শুরু করলো। তখন তৌহিদ বলল, চল আমরা হোস্টেলে গিয়ে এই হাঁসের ব্যবস্থা করে ফেলি। তখন ওরা হাঁসগুলোকে কোন রকমে দ্রুত পরিষ্কার টরিষ্কার করে ওদের হোস্টেলে চলে গেল। তো ওদের যেই হেড স্যার, ওই হেড স্যারও কিন্তু ওইখানে থাকত, ওই এক রুমে থাকতেন, কিন্তু বৃহস্পতিবার হলে উনি ওনার এলাকায় চলে যেতেন, তো বৃহস্পতিবারে স্যারও থাকতেন না, তো ওরা এই বন্ধুরাই শুধু ওই হোস্টেলে থাকত। তখন তারা দ্রুত চলে আসলো তাদের হোস্টেলে, এসে স্যারের রুমটা অনেক বড়, স্যারের রুমে ওরা রান্না বান্না করা শুরু করলো। একটা তেলের যে চুলাগুলো আছে ওই তেলের চুলার ভিতরে পাতিল বসিয়ে দিয়ে ওরা গল্প করছে, হাসাহাসি করছে। তখন ওরা সময় যেতে যেতে ওরা ওই লোকটা কথা ভুলে গেল, তো অনেক গল্প করছে, হাসাহাসি করছে। তারপর হাঁস মোটামুটি রান্না হয়ে গেছে, তো ওরা খেতে বসেছে। ওদের তৌহিদের একটা বন্ধু, ওর নাম সবুজ, ছেলেটা এখন দেশে নেই, দেশের বাইরে চলে গেছে, ওই ছেলেটা দরজার কাছাকাছি বসেছিল। তো তখন হঠাৎ খেয়াল করলো যে সবুজ এমনি বসে খাচ্ছিল, তো হঠাৎ করে আস্তে আস্তে সবুজ যেই পজিশনে বসেছিল ওখান থেকে আস্তে আস্তে সে সোজা হইতে শুরু করলো, তার পিঠ সোজা হইতে শুরু করলো, মনে হচ্ছে কেউ দরজা তাকে ধাক্কা দিচ্ছে। তখন সবুজের মনে হলো যে কেউ মনে হয় তাকে দরজা দিয়ে ধাক্কা দিচ্ছে। তখন সবুজ সরে গেল সাথে সাথে, তখন দরজাটা অনেক জোরে শব্দ করে দরজাটা খুলে গেল এবং অনেক বাতাস রুমের ভিতর ঢুকলো, এবং একই সাথে জানালাগুলো ছিল টিনের জানালার মধ্যে ছনছন ছনছন শব্দ শুরু হলো। উপরে যে টিন ছিল সে টিনের ভিতরে ছনছন ছনছন শব্দ, এমন মনে হচ্ছে যে চারপাশে বোধহয় খুব ঝড় বৃষ্টি এরকম আওয়াজ শুরু হয়েছে, এবং খুব ওরা অনেক ভয় পেয়ে গেল। তখন ওরা বুঝতে পারলো যে না, এটা কোনো আবহাওয়ার বিষয় না, এটা অতিপ্রাকৃত কোনো একটা বিষয় শুরু হয়েছে। তখন ওরা কোনো রকমে একজন আরেকজনকে ধরে দৌড়াতে শুরু করলো। কাছে একটা মসজিদ আছে, তখন সময় প্রায় 3:30-4 মতো হবে, কিন্তু ওরা দৌড়াতে শুরু করলো। কিন্তু ওদের কাছে বারবার মনে হচ্ছিল যে কেউ ওদেরকে টেনে আবার সেই ওই হোস্টেলের দিকে নিয়ে যাচ্ছে। যদিও ওরা এই হোস্টেলে থাকছিল, কিন্তু ওদেরকে এলাকার মানুষ না করেছিল যে হোস্টেলটাতে না থাকতে। মনোহরগঞ্জের এই বাড়িটার ভিতরে বিভিন্ন ঘটনা ঘটার কারণে এখানে কেউ থাকতো না, পরিত্যক্ত একটা বাড়িতে ওরা খুব অল্প ভাড়ায় এরা থাকা শুরু করেছিল, হোস্টেলের মতো করে ব্যবহার করত। মানুষজন বললে ওরা কানে নিত না, এই জন্য যেহেতু ছাত্র মানুষ তাই অল্প পয়সায় এর কমে কোথাও পাবে না, 2 টাকা সেভ হলে তো ভালো, এই জন্য এখানে থাকতো। কিন্তু এমন ঘটনা শুরু হলো যে ওদেরকে নিয়ে টেনে হোস্টেলের ভিতরে আবার নিয়ে যাচ্ছে। তারপর ওরা আল্লাহকে ডাকতে ডাকতে তারপর অনেক একজন একজনকে টেনে 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 নিয়ে অনেক চেষ্টা করে, কারণ অনেক প্রচুর বাতাস হচ্ছিল, তো ওরা পরে সামনে যে মসজিদ ওই মসজিদে গিয়ে কোন রকমে অবস্থান নিতে পারলো। তখন প্রায় 4:00 সময় হয়ে গিয়েছিল, তখন ওইখানকার যে মসজিদে ছিলেন উনি বলছিলেন যে তোমাদেরকে তো আগে না করেছি হোস্টেলে না থাকতে, তারপর তো তোমরা আমার কারো কথাই শুনো নাই। তখন এরপরে ওরা ওই হোস্টেলে আর বেশি দিন থাকেনি, অন্য একটা বাসা ভাড়া করে থেকেছিল। এই কুমিল্লার লাকসামের মনোহরগঞ্জে এই পরিত্যক্ত বাড়িটা এখনো আছে। তৌহিদরা কুমিল্লায় গেলে মাঝে মাঝে আড্ডা মারতে ওইদিকে গেলেও ওই বাড়ির কাছাকাছি যায় না। তো এই ছিল আমার প্রথম গল্প। আমি দ্বিতীয় যে গল্পটা, সে গল্পটা এটা বাংলাদেশে না, ডেনমার্কের একটা ঘটনা আমি বলছি। আমি সেবার একটা সম্মেলনে যোগ দিতে, যেহেতু সংগঠন করি বিভিন্ন দেশে ইনভাইটেশনে যাই, তো সেবার আমি ডেনমার্কে গিয়েছিলাম। ডেনমার্কে একটা 5-দিনব্যাপী প্রোগ্রাম ছিল, সম্মেলন ছিল, ওইখানে আমি অংশগ্রহণ করতে। তো প্রথম কোপেনহেগেনে আমাদের প্রোগ্রাম 2 দিন হওয়ার পরে সবাই মিলে আমরা ডেনমার্কের সিলকেবোর্গ যে শহরটা ওইখানে আমরা চলে গেলাম। সিলকেবোর্গ হচ্ছে একটা গ্রাম এলাকা, অনেক সুন্দর। এটা সিলকেবোর্গে ফার্ম আছে, গরুর খামার, অনেক সুন্দর। মানে ডেনমার্কের শহর, মানে শহরগুলো এমন যে ঝিরি ঝিরি বৃষ্টি 12 মাস পড়ে, হালকা হালকা বৃষ্টি পড়ে, এটা এমন বৃষ্টি হয় এই বৃষ্টিতে আপনি ভিজবেন না, কিন্তু বৃষ্টি হচ্ছে। খুবই অন্যরকম একটা অনুভূতি ডেনমার্কে সবসময়, এবং খুব বাতাস। এবং ডেনমার্কের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে লেখাপড়া করেও মানুষ, মানে মাস্টার্স পাস করার পরেও এরা নিজেদের জমিতেই নিজেরা কৃষি কাজ করে, এবং এদের এটা নিয়ে কোনো লজ্জা নেই। আমাদের দেশে যেমন কেউ যদি কারো স্বপ্ন কিন্তু কৃষক হওয়া না, আমাদের দেশে কিন্তু মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু ওদের দেশে মানুষ লেখাপড়া করেও কৃষক হয়, এবং খুব উন্নত মানের মেশিন দিয়ে ওরা কৃষি কাজ করে। খুব চমৎকার একটা দেশ, এবং সিলকেবোর্গে এরকম জমি অনেক বেশি। তো সিলকেবোর্গে ওখানে একটা হোটেলে আমরা ছিলাম, 3-তারা হোটেলে। তো যেদিন চলে আসব সেদিন মনে হলো যে কিছু কেনা দরকার। তো সারাদিন এত বেশি প্রোগ্রামে অ্যাটেন্ড থাকতে হতো, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রাতের বেলা টায়ার্ড হয়ে আমি কারোর জন্য কিছু কিনতে পারিনি। তো সেদিন ভাবলাম যে বের হতে হবে। আমাদের প্লেনের টাইম ছিল ভোর 6:30, তো রাত 3টার দিকে আমি ভাবলাম যে এখন একটু হোটেলে যাই, কারণ ওদের দেশে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে 24 hours শপিং মলগুলা খোলাই থাকে, বেশ কিছু শপিং সেন্টার স্বপ্নের মতো সুপার শপগুলা খোলাই থাকে। তো আমি বের হলাম, আর ডেনমার্কে এমন যে রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, তারপরও আপনার যখন সিগন্যাল পড়বে তখন চলন্ত গাড়ি থেমে যাবে, ওখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু সবাই খুব আইন মেনে চলে। তা আমি বের হলাম, ভালোই লাগছে, রাত গভীর হলেও হালকা মানুষ আছে, দুই একটা গাড়ি আছে। তা আমি বের হয়ে অদূরে যে শপিং সুপার শপটা ওইখানে আমি যাব, হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে ডিরেকশনটা দেখিয়ে দিলেন, আমি যাচ্ছি। তো হঠাৎ হাঁটছি আর গুনগুন করে গান গাচ্ছি, তো মনে হলো যে পাশেই একটা মেয়ে হাঁটছে। তো ইউরোপিয়ান কান্ট্রিতে তো কোনো ব্যাপার না, মানুষ রাত বিরাতে চলে। তো খুব সুন্দর একটা মেয়ে, ড্যানিশ মেয়ে, ও আমার পাশ দিয়ে হাঁটছে। তো আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? ভাবলাম কি কথা বলবে কিনা, সুন্দর করে হাসি দিয়ে বলল, হ্যাঁ ভালো আছি। তা আমিও কথা শুরু করলাম ওর সাথে, আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার ওখানে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তো কথা বলছে, কিন্তু আমার কাছে মনে হলো যে মেয়েটা যে হাঁটছে সে খুব স্বাভাবিক না, তারপরও ওর সাথে আমি হাঁটছি, কথা বলছি, ওর চেহারার ভিতরে এমন একটা চেহারা যে বেশ ম্লান, খুব চকচকে কোনো চেহারা না, বেশ ম্লান একটা চেহারা। ওর হাসিটাও ম্লান ছিল, কিন্তু মনে হলো যে কোনো দুঃখ বেদনা বা ওর মধ্যে কোনো কষ্ট ছিল, তাই সে হয়তো রাত্রেবেলা বেরিয়েছে। আমি তাই ভেবেছি যে থাকে না, মানুষের ভিতরে কত রকমের বেদনা থাকে, বেদনার্থ হয়ে হয়তো সে ঘর থেকে বের হয়ে হাঁটছে। তা আমি ওকে আর ব্যক্তিগত কোনো প্রশ্ন করলাম না, তা আমি ওকে বিভিন্ন আমার মেমোরির বিভিন্ন ঘটনা বলে ওকে হাসাতে চেষ্টা করলাম। আমি সাধারণত যেহেতু সংগঠন করি, মানুষের সাথে মিশতেই পছন্দ করি, খুব সহজে মানুষের সাথে মিশতে পারি। তা আমার কথাতে ও আবার হাসছিল। তা আমি বললাম যে তুমি আমার সাথে যাবে, আমি কিছু চকলেট কিনবো আমার দেশের বন্ধুদের জন্য, আমার স্টুডেন্টদের জন্য। তখন এটা বলে তুমি যাও, আমি এখানেই আছি। তো আমি সুপার শপে ঢুকলাম। এখন সুপার শপটা খুব বড় ছিল না, ছোটই। এখন চকলেট আমি বাছাই করতে পারছিলাম না, যেটাই দেখছিলাম যে অনেক বেশি এক্সপেন্সিভ। এখন টার্গেট ছিল যে অল্পের ভিতরে বেশ কতগুলা চকলেট কিনে নিয়ে আসবো সবার জন্য, কিন্তু ওখানে আমি চুজ করতে পারছিলাম না যে এই চকলেটটা কিনবো না এদেরকে দিব, কোন চকলেটটা কিনি। হঠাৎ করে মেয়েটা আবার আমার পাশে এসে দাঁড়ালো, আমি একটু চমকে গেলাম। তখন সে হাসলো, বলল যে ওই যে দেখো, তুমি আমার সাথে আসো, ওইখানে ওই চকলেটটা আছে দেখো, ওগুলা অনেক বেশি আছে। তা আমি গেলাম যে মোটামুটি কিনে, তারপর কিনে প্যাকেট ট্যাকেট করলাম। আবার ওকে দেখলাম যে ও দেখিয়ে দিল, আবার নাই, এই আছে এই নাই। তারপর আমি ব্যাগটা নিয়ে আবার বেরোলাম, দেখলাম যে ও সুপার শপের বাইরেই দাঁড়ানো। তাই বললাম তুমি এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তোমার কিনা শেষ? তখন আমি বললাম তুমি থাকো কোথায়? পরে আমাকে দেখলো যে আমি ওই দিকটা হাতের ডান দিকে, সে বেশ দূরটা, এত রাতে অন্ধকারে ওটা ওখানে কি আছে কিছু দেখা যাচ্ছে না। তো সে আমাকে বললো তুমি যাবে আমার বাসে আমার সাথে? তা আমি বললাম না এখন আর যাব না। তখন আমি ওকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, আমি বললাম যে তুমি যোগাযোগ করো আমার সাথে, আর কখনো সুযোগ পেলে বাংলাদেশে এসো। তা বলার পরে ও শুধু একটু হাসলো, কিছু বলল না। তখন আমি জাস্ট মোড় ঘুরবো, তখন দেখি যে ও নাই। তো আমার কাছে একটু গা কাটা দিয়ে উঠলো এই রাত্রেবেলা, তখন হঠাৎ করে কেন জানি মনে হলো যে কি ছিল, একটু গা কাটা দিয়ে উঠলো। এত ডেনমার্কের এই চার মোড়ের যে 24 hours এই দোকানটার সামনে আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা মানুষ ছিল, এখন হঠাৎ করেই নাই। মনে হলো যে খুব ঠান্ডা লাগছে, হঠাৎই আমার ঠান্ডা লাগা খুব বেশি ঠান্ডা লাগা শুরু করলো। আর মনে হচ্ছে যে কিছু ছিল কিছু নাই, একটা ধোঁয়া একটা আবেশ। আমি খুব দ্রুত পা চালিয়ে আমার হোটেলে যে রুমটা ওখানে চলে আসলাম, আর সেই রাতে আমি আর ঘুমাই, ওই ঘুম তো আর আসেনি, কারণ আমি ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা আবার 5:30 দিয়ে সবাই আবার হোটেলের লাউঞ্জে চলে আসলাম। বিভিন্ন দেশের থেকে ডেলিগেটসরা এসেছিল, তা আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে আমরা সিলকেবর্গ এয়ারপোর্টে যাচ্ছি, সিলকেবর্গ থেকে আমরা আবার আন্তঃবিমান দিয়ে আমরা কোপেনহেগেনে চলে যাব, ওইখান থেকে আবার রিটার্ন বাংলাদেশ আসব। তো গাড়ি যখন চলছিল, গাড়িটা ওই সুপার শপটাকে ক্রস করে যখন সামনের দিকে চলছিল, তখন আমার মেয়েটার কথা মনে পড়লো। মেয়েটা তো হাত দিয়ে দেখিয়েছিল যে তার বাসা ওইখানে, তখন আমি দেখার চেষ্টা করলাম যে কোন দিকে, দেখলাম যে গাড়ি যতটুকু গেল মেয়েটা যেদিকে দেখিয়েছিল ওইখানে কিন্তু কিছু গাছপালা আর সেমিটারি, মানে কবরস্থান ছাড়া আর ওই দিকে কিছুই নাই। এরপরে আপেলের বাগান আছে, এরপরে কিন্তু কোনো ঘর বাড়ি নেই। তখন আমার আবার খুব মানে ভয়ে গা কাটা দিয়ে উঠল যে ও এখানে দেখেছিল, তাহলে কি ও মানুষ ছিল না, তাহলে ও কি অন্য কিছু ছিল। আসলে এখনো যদি মানে আমার মনে পড়ে, এখনো মনে হয় যে মেয়েটা অশরীরী কিছু হয়তো ছিল। আমি তার জন্য দোয়া করি এখনো, যদি তার কোনো অপরাধ হয়ে থাকে বা তার কোনো কষ্ট বেদনা থাকে, সৃষ্টিকর্তা যেন তাকে শান্তি দেন। কারণ সে যেখানে দেখিয়েছিল এটা একটা কবরস্থান, তার মানে মনে হয় না সে কোনো মানুষ ছিল। তারপর আমি তার জন্য দোয়া করি, মৃত্যুর পরও হয়তো এরকম কোনো ঘটনা ঘটে, কারো কারোর সাথে বলতে পারবো না। আমার তৃতীয় যে গল্পটা, সে গল্পটা আমার সাভারে ঘটেছিল। সাভারে আমার এবং আমার হাজবেন্ড মমিন মেহেদির আমাদের নিজস্ব অর্থে কেনা কিছু জমি আছে। আমি ইংল্যান্ড থেকে আসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা স্কুল করে ফেলি। ছোট বাচ্চাদের হাসি মুখ দেখতে খুব ভালো লাগে, মানুষ যারা অসচ্ছল তাদের জন্য স্কুল করব, যারা লেখাপড়া করাতে চায় কিন্তু টাকার অভাবে পড়াতে পারে না বাচ্চাদেরকে, তাদের জন্য একটা স্কুল করব। এই চিন্তা করে আমরা দুজন 2014 সালে সাভারে বেশ কিছু জায়গায় যাই। তো রাজাসন একটা এলাকা সাভারে, আমরা রাজাসনে ওখানে কথা বলছি, হাঁটছি। তো ওখানে আমরা একটা জায়গা সিলেক্ট করলাম যে এখানে, ওখানে আমরা স্কুলটা ওখানে আমরা সেট আপ করবো, আর স্থানীয় লোকজনদের সাথে কথা বললাম। তো মমিন মেহেদি আমার সাথে প্রথম দিকে যেত, পরে পরে আর আমার সাথে তার যাওয়ার বিভিন্ন কাজের কারণে আর যাওয়া সম্ভব হয়নি। তো মাঝে মাঝে সাভারটা তো বেশ দূরে, অনেক সময় আমি ওখান থেকে আবার চলে ঢাকায় পুরানা পল্টনে বাসায় আর আসতাম না। মাঝে মাঝে ওখানে যখন স্থানীয়ভাবে কথা বলতাম স্কুলের জন্য, তখন দুই এক রাত আমি ওখানে থেকেই যেতাম। ওখানে আমার আত্মীয় স্বজনও আছে, আবার পরিচিত লোকজনও ছিল, ইনফ্যাক্ট আমাদের নিজেদের জমি, থেকে যেতাম আর আসতাম না। তো যখনই আমরা রাজাসনের ওই এলাকায় বাড়িতে বাড়িতে নক করতাম, কথা বলতে যেতাম যে বাচ্চাদের অবস্থা কি, তখন অভিভাবকরা আমাদের সাথে কথা বলতে চাইতেন না। আমি আরো স্থানীয় দুজন সিলেক্টেড টিচার, ওনাদেরকে ওই বোনদেরকে নিয়ে যখন বাসায় বাসায় কথা বলতে যেতাম, স্কুলে লিফলেট দিতাম, বুঝাতাম, 2014 সালের ঘটনা, অভিভাবকরা আমাদের সাথে কথা বলত না। হ্যাঁ না, শুধু ও আচ্ছা, খুব মনে হচ্ছে যে আমরা চলে গেলে ওরা খুশি হয়। হ্যাঁ, আমাদেরকে দেখে অনেক সময় অনেকে দরজাই খুলতো না, বলতো না আমাদের ঘরে বাচ্চা নাই। কিন্তু পরে ওদের বাসা থেকে চলে আসলে দেখা যেত যে বাচ্চা ঠিকই উঠানে আছে বা ওদূরে খেলছে, কিন্তু ওরা বলতো বাচ্চা নাই, কথা বলতে চায় না। অনেকে আবার জানালা দিয়ে বলতো না না কথা বলবো না। তখন আমরা খুব অবাক হতাম যে এমন করে কেন। তারপরেও আমরা বারবার ভাবতাম যে এখানকার মনে হয় মানুষ শিক্ষার প্রতি এতটা সচেতন না, চায় না যে বাচ্চারা লেখাপড়া করুক, বিশেষ করে মেয়ে শিশুরা লেখাপড়া করুক চায় না, আমরা এটাই ভাবতাম। তখন মসজিদের একজন, মসজিদ থেকে বেরিয়ে একজন আঙ্কেল একদিন আমাকে বলল যে এলাকায় আপনার বাচ্চা খুঁজতে হইব না, এলাকায় আপনার এভাবে বাচ্চা খোঁজার দরকার নাই, আপনি ম্যাডাম মানুষ, আপনি অন্য জায়গায় গিয়া বাচ্চা খুঁজেন, এই এলাকার মানুষ এগুলা ভয় পায়। তখন আমি ওই আঙ্কেলকে সালাম দিয়ে চলে আসলাম, কিছুই বলি না। তো একদিন আমি বসে আছি, আমি যে রুমটাতে বসে বসে কাজ করতাম ওই রুমে বসে আছি, বেশ সন্ধ্যা হয়ে গেছে। তো দরজা নক করলো, দরজা খুলে দিলাম, তিনটা মহিলা এসে রুমের ভেতরে ঢুকলো, কথা বলছে, রুমে বসতে দিলাম। তো তখন ওনারা পরিচয় দিল যে ওনারা তিন বোন। বসলো, তো কথা বলছি, খুব বেশি একটা জিজ্ঞেস করলাম কোত্থেকে কি বিষয়, দেখে যে তেমন কোনো কথা বলে না, চুপচাপ শুধু আমার দিকে তাকিয়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম কোত্থেকে এসেছেন, কিরকম কি বিষয়, শুধু আমার কাছে মনে হচ্ছে যে বাহির থেকে কোনো কান্নার আওয়াজ আসছে, অস্বস্তি বোধ হলো। তিনটা মেয়ে, তিনজনই ওরা বোন, বসে আছে, কথা বলে না, তাকিয়ে আছে, অস্বস্তি বোধ হতে লাগলো। তাই আমি বললাম যে চা খাবেন, আপনারা বসেন, আমি ব্যবস্থা করি। তখন বলছে না চা খাবো না, বসলো, বললো যে আমরা কিছু খাবো না, আমরা আপনাকে দেখতে এসেছি, আমরা চলে যাব। তো আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম, কারণ একটা রুমের ভিতরে এমন একটা গুমোট ভাব আর একটা বিশ্রী একটা পোড়া গন্ধ, আমার যে রুমটাতে বসেছিলাম বিশ্রী একটা পোড়া গন্ধ আসছিল আর একটা গুমোট ভাব লাগছিল এবং খুব গরম লাগছিল। তা আমি দরজাটা খুলে দেওয়ার পরে ওরা আবার উঠে চলে গেল, কিছু বলল না। তখন এর পরের দিন আমি আবার বাড়ি বাড়ি যাচ্ছি, এরপরে আমাকে স্থানীয় একজন মুরব্বী মানুষ আন্টিটা ডেকে ওনার রুমে বসতে বললেন। তা আমি গেলাম, তখন উনি দরজাটা বন্ধ করে বললেন যে দেখেন, আমাদের এলাকায় অনেক আগে একটা বাসায় তিনটা বোন ছিল, ওই তিনটা বোন বাসায় বাচ্চাদেরকে পড়াতো, ওই তিনটা বোনের সামর্থ্য ছিল না স্কুল করার, কিন্তু ওরা বাচ্চাদের, স্থানীয় যে বাচ্চারা ছিল ওদেরকে পড়াতো, ওদের সাথে খেলতো, ওদের সাথে গল্প করতো, ওদের সাথে নাচ গান কবিতা এগুলা বলতো। ওই তিনটা বোনের মা ছিল না, বাবা ছিল, বাবা ছিল অনেক দূরে, কোনো একটা ঘটনায় দুর্ঘটনায় ওদের বাড়িটা নাকি পুড়ে যায়, যে ওই পুড়ে যাওয়ার পরে ওই তিনজন বোনই অগ্নিদগ্ধ হয় এবং বড় বোন স্পটে মারা যাওয়ার পরে দুইজন হাসপাতালে ছিল, ওরাও নাকি মারা যায়। এই যে তিনজন বোনের এই যে ঘটনা, তখন এরপর থেকে এলাকার অন্যান্য স্কুল থেকেও কেউ আসলে কেউ কথা বলে না, কারণ ভয় পায়। এই তিনজন বোনও নাকি এরকম যে যে বলতো যে বাচ্চা দিবেন, আমরা স্কুল করব, আমাদের বাসায় স্কুল হবে। তো এই ঘটনা শোনার পরে আমার কাছে অস্বস্তি লাগলো, আমি পরে রাজা শুনে আমাদের স্কুলটা আর করিনি, স্কুলটা পরে আমরা বাগনিবাড়ি এলাকাতে করেছিলাম। তবে ওই তিন বোনের ওই বাসার ওখানে এখন আর ওই জায়গায় কিছু নেই, ওটা একটা ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে, অন্যান্য লোকজন ওখানে একটা হোটেল করে ফেলেছে, কারণ বাগনিবাড়িতে যাতায়াতের পথে রাজাসন পড়ে, মাঝে মাঝে খুব দেখতে মন চাইলে গিয়ে ওখানে আর কিছু পাইনি। আমি দোয়া করি যে যারা শিক্ষার বিস্তারের জন্য কাজ করে কিন্তু আসলে তারা বেঁচে থাকেন এই পৃথিবীতে। এবার আমি আমার চতুর্থ গল্পটি বলবো। গত বছরের আগের বছর আমার আম্মু হজ পালন করতে গিয়ে, ওমরা হজ পালন করতে গিয়ে তিনি মারা যান সৌদি আরবে। এরপর আম্মুকে মদিনা মুনাওয়ারাতে দাফন করে দেয়া হয়। আমার আম্মু বেশ অসুস্থই ছিলেন। তো গত কয়েক মাস আগে আমাদের যে তোপখানা রোডে পুরানাপল্টনে আমাদের যে অফিস আছে, ওই অফিসে তো আমি স্কুল থেকে এসে অফিসে কাজ করি, সন্ধ্যাবেলা অফিসে বসে কাজ করি, লোকজন আসে, সবার সাথে কথা বলি, মাঝে মাঝে কাজের পরিমাণ বাড়ে অনেক বেশি। তো সেদিন রাতেও কাজ অনেক বেশি ছিল, তা আমি একটু রাত হয়ে গিয়েছিল তাই সোফায় একটু শুয়ে পড়েছিলাম এবং শরীরটা খুব খারাপ ছিল। যাই খেয়ে সন্ধ্যাবেলা আমি রুটি দিয়ে মাংস দিয়ে যেটা খেয়েছিলাম ওটা হজম হয়নি, তো খুব অস্বস্তি লাগছিল, বমি বমি পাচ্ছিল। তো আমার হাজবেন্ড মুমিন মেডি বললো তাহলে আর আজকে বাসা যাওয়ার দরকার নেই, অফিসেই আমরা একটু বিশ্রাম নেই। তো সোফার ভিতরে আমি শুয়েছিলাম। আমাদের যে অফিসটা, অফিসটার যেই ফার্স্ট ফ্লোরে ওটার নিচে কিন্তু একজন বুজুর্গ ব্যক্তির কবর আছে ওখানে, এখন ওটা কয়েকশো বছরের পুরানা, কেউ বলতে পারে না। স্থানীয় মানুষজন এসে এখানে দোয়া করে যায়। ওই নিচে ফ্লোরে ওখানে কবর, ওই কবর বরাবর উপরে পুরোটা খালি আর চারপাশে অফিস। তো আমরা এটার পাঁচতলায় অফিস। তো সেদিন রাত্রেবেলা আমি শুয়েছিলাম, আমার কাছে অনেক খারাপ লাগছিল কারণ আমি বারবার ওয়াশরুমে যাচ্ছিলাম, বমি করছিলাম, গায়ে অনেক জ্বর এসেছিল, খুব খারাপ লাগছিল, অস্বস্তি লাগছিল। আমি একবার সোফার বাম দিকে মাথা দিয়ে শুচ্ছিলাম, উঠে আবার সোফার ডান দিকে মাথা দিয়ে শুচ্ছিলাম এবং সারাটা ঘরে মনে হচ্ছিল যে কিছু একটা আসছে যাচ্ছে এমন। আমি, মেহেদি তো ঘুমিয়ে গিয়েছিল আর অনেক টায়ার্ড ছিল, কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না, খুব অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল যে কেউ সামনে চেয়ারে বসে আছে, কেউ সোফার কোনায় বসে আছে। বারবার আমি জানালার দিকে যাচ্ছিলাম, জানালার পাশে বসে আছি, আবার এখানে করে ঘুমাতেও পারছি না, আবার শুয়েও থাকতে পারছি না, বসেও থাকতে পারছি না, খুব অস্বস্তি লাগছে। তখন যে কবরতে দোয়াও করলাম, তার জন্য একটা সময় মনে হলো যে আমার মাথায় কেউ একজন হাত বুলিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হলো যে মনে হয় আমার আম্মু এসেছে। আমি তখন মা মা বলে কাঁদতে লাগলাম। আমার আম্মুকে যেদিন আমি হজের জন্য, হজে যাওয়ার সময় যখন আমার মা এয়ারপোর্টে চলে যাবে, আমার হাতটা আমি ধরেছিলাম। কোনোদিন বিশ্বাস করি নাই যে আমার মায়ের এই যে হাত ধরছে এই শেষ, আমার আম্মু কোনোদিন আর ফিরত আসবে না। কিন্তু আম্মুর মৃত্যুর সংবাদ যেদিন পেয়েছি, ওই দিন আমি হাতে জিলে হাঁটছিলাম, সেদিন আমি পড়ে গিয়ে আমার হাঁটু ছিলে গিয়েছিল, অনেক ব্যথা পেয়েছিলাম। জানতাম না যে আমার আম্মু সেদিনই মরে যাবে। আমার আম্মুকে মদিনায় মোনারতে দাফন করা হয়েছিল। তখন আমি ব্যথায় আমি মা মা করছিলাম। আমার কাছে মনে হয়েছিল আমার মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, আমার গালে এভাবে এভাবে করে আদর করে দিচ্ছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার মায়ের কোলে শুয়ে আছি, এবং আপনারা বিশ্বাস করেন আমার মনে হয়েছিল যে সেদিন আমার মা এসে আমাকে ফু দিচ্ছে, কারণ সবাই মানুষকে দেখিয়ে কাঁদতে পারে না। অনেক তার আত্মীয় স্বজন আপনজন মারা গেলে অনেক চিৎকার করে কাঁদে। আমার মায়ের মৃত্যুর সংবাদ আমি চিৎকার করে কাঁদতে পারিনি, কিন্তু আমি প্রতিদিন কাঁদি, প্রতিদিন আমার আব্বুর জন্য, আমার আম্মুর জন্য খুব খারাপ লাগে। প্রায় মনে হয় যে ওনারা আশেপাশে ঘুরছেন, কিন্তু সেদিন খুব অসুস্থ ছিল, বমি করেছি এতবার, মনে হচ্ছিল আমি মরেই যাব, কিন্তু আমার আম্মু মনে হয় আমার জন্য দোয়া করেছিল। সেদিন আমার আম্মু আমার পাশে ছিল, আমি আমার আম্মুর গায়ের ঘ্রাণ পাচ্ছিলাম। আপনারা সবাই আপনারা আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, জীবিত থাকা অবস্থায় তাদের জন্য সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন। এবং বাবা মাকেও বলবো সন্তানদের উপর কিছু চাপিয়ে দিবেন না, সন্তানদের পাশে থাকবেন, সন্তানদেরকে বোঝার চেষ্টা করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সন্তানের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, সেটাই হয় সেই পরিবার, হয় সবচেয়ে সুন্দর পরিবার। সবাইকে খুব ভালোবাসা, জাগো এফএম এর সকল দর্শক শ্রোতাদের প্রতি আন্তরিকভাবে ভালোবাসা।
অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম শান্তা আপার কাছ থেকে তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স। সো আগামী পর্বে যদি আপনি চান আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো রেডিওতে এসে বলতে, কি করতে হবে? সিম্পল, আপনার মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে ট্যাপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। ইতিমধ্যে আমার কাছে যারা যারা কমেন্ট করেছেন আমি কিছু নাম পড়ে ফেলি। হ্যাঁ, যেমনটা আমাদের সাথে জয়েন করেছে শিহাব ভাই। শিহাব ভাই আমাদের অনেক পুরনো লিসেনার এবং তিনি আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, থ্যাংক ইউ শিহাব। আমাদের সাথে আরো যারা যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে কারা রয়েছেন এই মুহূর্তে? রয়েছেন বৃষ্টি, তিনি বলছেন ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা শো, আমি এই শোতে আসতে চাই। যদি আপনি আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো রেডিওতে এসে বলতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে নিয়মটা মেনটেন করতে হবে। মোবাইল ফোনের মেসেজ নিয়ে টাইপ করতে হবে RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 নাম্বারটিতে। আমাদের সাথে হাসান যুক্ত হয়েছেন, তিনি আমাদের পুরনো বন্ধু এবং তিনি জানিয়েছেন ভূত স্টুডিও তার খুব ভালো লাগার একটা শো। সাইফুল বলছেন আজকের ঘটনাগুলো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ। মাত্র তো শুরু হলো, আরো অনেক ভয়ানক ঘটনা কিন্তু রয়েছে। জান্নাতুল ইসলাম বলেছেন আমি ভূত স্টুডিওতে আসতে চাই, প্রত্যেকের জন্য নিয়ম সমান। এবং আনিসুল বলেছেন ঘটনাগুলো ভালো লাগলো, শান্তাপাকে ধন্যবাদ জানাই এই রাত বিরাতে আমাদেরকে ভৌতিক ঘটনা শোনানোর জন্য। ইউর অলওয়েজ ওয়েলকাম। এবং আপনাদের জন্য এই মানুষগুলো এত এত ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসে এবং আপনাদের এই অভিজ্ঞতাগুলো তাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করা যায়। সো আপনি চাইলে আপনার জীবনের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনার কেমন লাগছে এই অভিজ্ঞতাগুলো শুনে সেটাও লিখতে পারেন GFM স্পেস নাম দিয়ে মনের কথাগুলো 26969 এই নাম্বারটিতে। অনুষ্ঠানটা যেহেতু ফেসবুকে লাইভ হচ্ছে www.facebook.com/jagofm এবং www.facebook.com/rgudoy দুটো পেজ থেকে আপনি লাইভ দেখছেন, লাইভে নিচে কমেন্ট করতে পারেন এবং লাইভটি একটু শেয়ার করবেন, তাতে করে আরো দশটা মানুষের কাছে আপনার মাধ্যমে আমরা পৌঁছতে পারবো। রাইট, এখন একটা ছোট্ট ব্রেকে যাব, তার আগে জানিয়ে রাখি ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এই প্রাণ পটাটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান যে এটা আসলে কি, এটা কি চিপস না বিস্কিট, কারণ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হলেও বাইট দেওয়ার পরে মনে হয় এটা বিস্কিট। সো আপনার কাছে প্রাণ পটাটা চিপস না বিস্কিট সেটা আমাকে টেক্সট করে জানাতে পারেন। বাট একটা ছোট্ট ব্রেকে আমি যাচ্ছি, ব্রেকের পর এসে শোনাবো আরো কিছু ভৌতিক অভিজ্ঞতা। কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shathe. Spicy seasoning er twist elo prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shathe. Spicy seasoning er twist elo prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit? Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। উদয় আছে আপনার সাথে ভূত স্টুডিওতে, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পতাকা। আজকে এই মুহূর্তে যারা যেখান থেকে টিউন করে আছেন তাদের সবাইকে বলছি ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনি লাইভ এই মুহূর্তে অনুষ্ঠানটা উপভোগ করছেন। এছাড়া ফেসবুক অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, ফেসবুক www.facebook.com/jagofm www.facebook.com/rjudoy। আমাদের ইউটিউব চ্যানেলও আছে youtube.com/jagofm, সেখানেও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব, বিকজ আপনি যখন সাবস্ক্রাইব করেন তখন আমরা আরও একটা বন্ধুকে আমাদের সাথে পাই। যেমন এই মুহূর্তে হট সিটে আমি আরেকটা বন্ধুকে কানেক্ট করেছি এবং তার সাথে আমরা এখন কথা বলবো। এই মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, আপনাদেরকে নতুন কিছু অভিজ্ঞতা দেওয়ার জন্য এই সময়টাতে আসেন। সো আপনাদেরকে অনুরোধ করব আপনারাও আসেন, বসেন এবং বলেন এবং তাদের অভিজ্ঞতাগুলো কেমন লাগছে সেটা নিশ্চয়ই SMS করে আমাদেরকে জানাতে ভুলবেন না, অথবা ফেসবুকে কমেন্টে লিখেও দিতে পারেন। চলেন আজকে আমাদের পরবর্তী যে গেস্ট রয়েছেন আমরা এখন একটু তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম।
আসসালাম, ভালো আছেন ভাই?
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
জি ভালো আছি।
আমরা শুরুতে বন্ধুদের সুবিধার্থে আপনার নামটা জানতে চাই।
জি, আমি মুমিন মেহেদি, লেখালেখি করি। এই
আজকে কোথেকে এসেছেন?
আমার বাসা পল্টনে, পুরানা পল্টনে।
পুরানা পল্টনে। মেহেদি ভাই, এই যে ভৌতিক যে বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় ঘটনাগুলো শুনি, আপনি নিজে এগুলো বিলিভ করেন?
সরাসরি যেহেতু দেখি, অনেক সময় দেখেছি, অনেক সময় এই বিষয়গুলো মানুষের কাছ থেকে শুনেছি, নিজে যেহেতু লিখি, সামগ্রিকভাবে কিছুটা তো বিশ্বাস করার মতো বিষয় আছে।
আচ্ছা, তার মানে আপনি নিজে ফেস করেছেন এবং তার কারণে আপনার কাছে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হয়েছে। আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এই ঘটনাগুলো যেগুলো চারপাশে ঘটে, এই ঘটনাগুলো অনেকে তো বিশ্বাস নাও করে, আপনি হয়তো একটা ঘটনা বললেন কিন্তু একজনের কাছে মনে হচ্ছে না এটা অবিশ্বাস্য, এটা তো আসলে হইতে পারে না, তারপরও কিন্তু আমরা যারা আসলে এইগুলো নিয়ে কাজ করি বা এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি তা কিন্তু বলি, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন যে একজন লোক আপনার ঘটনা শুনছে সে কিন্তু সে বিশ্বাস করছে না, সে ভাবছে না এটা কি ঘটতে পারে, কিন্তু আপনি কিন্তু এমন একটা জায়গায় আছেন যে আপনি অবিশ্বাস করতেও পারছেন না?
হচ্ছে। তার উদ্দেশ্যে বলতে চাই যে এমন অনেক অলৌকিক বিষয় রয়েছে যেগুলো আপনার আমার আমাদের চারপাশে ঘটে যায়, আপনার সাথে যখন ঘটবে তখনই কেবলমাত্র আপনি এটা অনুধাবন করতে পারবেন যে আদৌতে এরকম কোন ঘটনা হচ্ছে আপনার সাথে। এর আগে হয়তো আপনি অবিশ্বাস এ কারণে করতে পারেন যে এটা তো অলৌকিক, আর অলৌকিক বিষয়গুলো এমনই হয় যার সাথে ঘটে সেই কেবলমাত্র এটা অনুধাবন করতে পারে, এটা বুঝতে পারে, আর বাকিরা শুধু এটাকে অনেক সময় অবিশ্বাসের জায়গায় রাখে, অনেক সময় ভাবে যে হইলেও হতে পারে, আবার যে বলছে তার অভিজ্ঞতাটা, তার অভিজ্ঞতার বলার কারণে হয়তো তার কাছে মনে হতে পারে যে এই লোক তো অন্তত আর যাই হোক মিথ্যে বানোয়াট বলতে পারে না, যে কারণে হলেও এই বিশ্বাসের জায়গাটা তৈরি হয় অনেকের বেলায়।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আজকে আমাদের সাথে মেহেদি ভাই আছেন এবং তিনি তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন, এবং আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার অভিজ্ঞতাগুলো ভীষণ ভালো লাগবে। আমি বলবো বিশ্বাস বা অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে আপনি বিনোদনের জায়গা থেকে আপনি এই অনুষ্ঠানটা উপভোগ করেন, ঘটনাগুলো শোনেন, দিন শেষে আপনার কাছে একটা ভালো সময় মনে হবে পার করবেন। ছোটবেলায় আমি যেটা করতাম, আমার নানুর কাছে খুব গল্প শুনতাম, আমার গল্প শোনার একটা ঝোঁক ছিল, তো আমি দেখলাম যে এই গল্প শোনার আমাদের ঝোঁকটা বরাবরই থেকে যায়। আমরা হয়তো মানুষ হিসেবে বড় হই, শারীরিকভাবে বড় হই, মানসিকভাবেও আমাদের বড় হয়ে যাই আমরা একটা সময়, কিন্তু এই যে গল্প শোনার আগ্রহটা এটা যুগ যুগান্তর ধরে মানুষের আছে, আর সেই আগ্রহের জায়গা থেকে ভূত স্টুডিও কিন্তু চলছে। আপনি এখন এই মুহূর্তে যিনি আমাকে শুনছেন, হতে পারেন আপনি একটা স্কুলের বন্ধু, হতে পারেন মাদ্রাসায় পড়ুয়া বন্ধু, হতে পারেন আপনি কলেজ বা ইউনিভার্সিটির বন্ধু, হতে পারেন আপনি একজন পেশাজীবী মানুষ, হতে পারেন আপনি একজন রিটায়ার্ড পার্সন, হতে পারেন আপনি একজন প্রবাসী, হতে পারেন আপনি একজন হাউসওয়াইফ, যেই হন না কেন আপনার কাছেও যদি এরকম দুয়ের অধিক তিনটা বা চারটা ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে, আমি খুব করে রিকোয়েস্ট করবো আপনি আসেন, বসেন এবং মমিন ভাইদের মতো স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করেন। তার জন্য কি করবেন, মোবাইলের ম্যাস অপশনে গিয়ে ট্যাপ করুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, জাস্ট চারটা জিনিস লিখে আপনার নিজের ব্যবহৃত মোবাইল থেকে নাম্বারটি থেকে পাঠিয়ে দিন 26969269669 এই নাম্বার SMS টি। আমাদের টিম মেম্বাররা আপনার নাম্বারে যোগাযোগ করবে দু তিন দিনের ভেতরে এবং আপনার স্টোরিগুলো বাই ফোনে শুনবে, ওটা প্রচারযোগ্য হলে নিশ্চয়ই আমরা আপনার ঘটনাগুলো শোনাবো ভূত স্টুডিওতে। সো ভাই, আমরা একদম শুরু থেকে আপনার অভিজ্ঞতাগুলো নন স্টপ শুনতে চাই, শুনি তাহলে।
আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে দেখছেন জাগো FM 94.4, তাদের সবাইকে বলবো আমরা ভূত এই স্টুডিওর যেই দর্শক রয়েছে সবাইকে অনুরোধ জানাবো, এই কথাগুলো সম্পূর্ণ আমার, আর আমি আমার নিজের অনুভূতির জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করছি, বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, এটি হচ্ছে গোলাপ বাগান। আপনারা জানেন বাংলাদেশে একটা মাত্র গ্রাম আছে যেটা খুব আলোচিত গ্রাম, এটাকে মানুষ গোলাপ গ্রাম বলে, যদিও এটার অন্য একটা নাম আছে সাভারে। তো গোলাপ গ্রামে প্রচুর গোলাপ চাষ হয়, বাংলাদেশের যেই গোলাপের যে চাহিদা সেই চাহিদার 70%-এরও বেশি এই গোলাপ গ্রামে হয় চাষাবাদ। এই গোলাপ গ্রামের একটা ঘটনা, সেটি হচ্ছে যে আমাদের এখানে একটা স্কুল আছে, সেই স্কুলের পাশে একটা বড় গোলাপ বাগান আছে, এই বাগানের যিনি মালিক তার মা, তার মাকে নিয়েই মূলত আমার এই ঘটনার বিশ্লেষণ। তিনি প্রায়ই আমাকে হচ্ছে যে যখনই আমি ওই স্কুলে যেতাম, স্কুল যেহেতু গোলাপ বাগানের পাশে, স্কুলে যাওয়ার সময় ওই গোলাপ বাগানটার পাশ দিয়ে যেতে হয়, তো যখনই যেতাম তিনি একটা হাসি দিতেন, হাসি দিয়ে বলতেন নাও তুমি তোমার স্কুলের বাচ্চাদেরকে ফুল দিও। তিনি আমাকে কিছু ফুল দিতেন, এটা তিনি প্রায়ই করতেন, এবং আমি বাচ্চাদেরকে গিয়ে ফুল দিতাম, টিচারদেরকে ফুল দিতাম, তারা খুব খুশি হতো। কিন্তু ফুল যে কোত্থেকে আনতাম বাচ্চারা বিভিন্ন সময় প্রশ্ন করলে আমি উত্তরটা দিতাম না, বলতাম যে এখান থেকে দিয়েছে। আবার যখন দিতে যেতাম তখন দেখা যেত যে ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যেতে হবে, ক্লাসে তাড়াতাড়ি করে ক্লাসে ঢুকে গেছি, যে কারণে হয়তো ওইটা শেয়ার করার মতো সময় পাইনি, বিভিন্ন কারণেই যারাই প্রশ্ন করেছে তাদেরকে উত্তরটা দিতে পারিনি যে আমি কোত্থেকে এই ফুলগুলো এনেছি। প্রায় এইরকম ঘটনা ঘটেছে। একদিন আমাকে প্রশ্ন করলো যে এরকম এরকম আপনি, আমাদের টিচার তিনি প্রশ্ন করলেন যে এই ফুলগুলো কোত্থেকে আনেন, এত বড় বড় ফুল তো শুধু একটা বাগানেই হয়, একটা নির্ধারিত সাইজ, এটা ওই বাগানেই হয়, অন্য কোথায় ফুলের চাষ হয় না, খুব বড় ফুল হয় এবং কালারটা একটু গাঢ় হয় গোলাপের, কিন্তু এক একটা গোলাপের এক এক রকমের আপনার রং হয়, ওই গোলাপটার রংটা একটু গাঢ় এবং সাইজ একটু বড় হয়। তো তিনি বললেন যে এটা কি ওই বাগান থেকে আনেন? তিনি আমাকে প্রশ্ন করার পর আমি যখন উত্তর দিচ্ছি না, তিনি আমাকে প্রশ্ন করলেন যেটা কি অমুক বাগান থেকে আনেন, ওই বাগানটা থেকে তিনি বর্ণনা দিলেন। তা আমি বললাম যে হ্যাঁ, কিন্তু কেন বলেন তো? বলে যে ওইখানে আপনি হলো যে জানেন কিনা, ওই বাগানের যিনি মালিক তার মা কিন্তু ওই বাগানের সামনেই মারা গেছেন। তাহলে মাটা কেমন বলেন তো? তো তিনি বললেন যে এরকম এরকম বর্ণনা দিলেন। তো বর্ণনা শোনার পর আমি তো খুব ভয় পেয়ে গেছি, কারণ বর্ণনার সাথে মিলে গেছে। মিলে যাওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা তাহলে তো খুব জটিল। স্কুলে আমি ক্লাস নেয়া বন্ধ রেখেই আমি অন্য টিচারকে ক্লাস নেয়ার দায়িত্ব দিয়ে আমি চলে যাই ওইখানে, দেখি তিনি আছেন কিনা, যা যিনি আমাকে ফুল দিয়েছেন বা আশেপাশে কোথাও। তো ওনাকে আমি আর দেখিনি। তো পরের দিন, ওই দিন যথারীতি স্কুলের ক্লাস ক্লাস শেষ করে পরের দিন আবার ওই সময়টাতে, যে সময়টাতে আমি ওই বাগানটা ক্রস করি, ওই সময়টাতে আবার আস্তে আস্তে হাঁটছিলাম। এবার ঠিকই তিনি এসে আমাকে ফুল দিলেন। এখন আলটিমেটলি যেহেতু আমি জেনে গেছি যে তিনি মারা গেছেন, আমি খুব ভয় পেয়ে গেছি, যে কারণে আমি দোয়া পড়ছিলাম, দোয়া পড়তে পড়তে তার কাছ থেকে ফুল নিয়েছি, যিনি দিচ্ছিলেন তার কাছ থেকে। নেয়ার সময় আমি তাকে তার ওই মুখের দিকে তাকিয়ে বলেছি, সালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তিনি বলেন, কবুর কেন বললা? হ্যাঁ, আমি কি মারা গেছি নাকি? আমি তো মারা যাইনি, তুমি কেন কবুর বললা, কবর কেন বললা? এমন এই কবর দেখে যে সালাম দেয়, সেই সালাম কেন দিলা? বলে তিনি হট্টগোল পাকিয়ে দিলেন। আশেপাশে থেকে আরো তিন চারজন মুরব্বী টাইপের যারা, তারা চলে এসছে। তো তারা এসে তারাও প্রশ্ন করা শুরু করেছে যে কি ব্যাপার, একজন জীবিত মানুষ আপনি এরকম সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলছেন, কেন কবুর বলছেন, উনি তো জীবিত, ওনাকে কেন আপনি মৃত বলেছেন? আমি খুব হকচকে গেছি, সবাই একইভাবে আমাকে প্রশ্ন করা শুরু, যেভাবে হট্টগোল লাগলে যেভাবে সবাই একভাবে প্রশ্ন করতে থাকে বা একইভাবে আপনার তীর্যকভাবে তাকিয়ে থাকে, ওই রকম করছিল। তো আমি খুব মানে হকচকে যাওয়ার কারণে আমি তাকে বললাম, না আমি তো এইরকম এরকম একটা ঘটনা শুনেছি, কে বলেছে। তারা আবার প্রশ্ন করে, তাদের সাভারে যে স্থানীয় ভাষা সেই ভাষায় তারা জানতে যাচ্ছিলেন যে কে বলেছে। তো আমি বললাম যে অমুক বলেছে। আপনারা, আপনি কি তাহলে মৃত না? তিনি তো বলেছেন যে আপনি মারা গেছেন। তারা খুব যখন আমাকে জেকে বসেছে এই কথা শুনে আরো খেপে গেছে, তখন আমার ঘুম ভেঙে গেছে, রাতে গভীর রাতে আমার ঘুম ভেঙে গেছে। এবং পুরো বিষয়টা আমি যখন পরদিন আবার স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই বাগানকে এড়িয়ে স্কুলে গেছি, ক্লাস করেছি, এবং ওই শিক্ষিকাকে আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা বলেন তো তার কবরটা কোথায়, ওই মহিলার কথা যে আপনি বললেন, কবরটা কোথায়? তিনি তখন বললেন যে তার কবর অমুক জায়গায়। আমি কবরের পাশে গিয়ে তার কবর জিয়ারত করেছি, এবং এর পরের দিন, মানে ওই কবর জিয়ারতের পরের দিন, আমি আবার যথারীতি ওই জায়গাটা ওভারটেক করার পরে, ওভারটেক করার সময়, বাগানটাকে ক্রস করার সময় তাকে আমি দেখিনি। এবং এরপর থেকে আমার কাছে কেন যেন মনে হয়েছে তিনি চাইতেন যে আমি যেন তার জন্য দোয়া করি, হয়তো তার সন্তানদের কাছেও তিনি দোয়াটা চাইতেন, এলাকাবাসীর কাছেও তিনি দোয়া চাইতেন। এরকম অনেক সময় হয় যে মানুষ, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই রকম দোয়া যারা চায় বা যারা দোয়া পায় না, তারা হয়তো দোয়া পাওয়ার প্রত্যয়ে এমন মানুষদের কাছে আসে। এর আগেও আমার সাথে এরকম অনেকের ঘটনা ঘটেছে, এবং আমি যথারীতি দোয়াই করেছি, এবং আমার মনে হয় যে তাদের জন্য দোয়াটাই একমাত্র পাথেয়। যিনি চলে যান তার জন্য দোয়া ব্যতীত আর কিছুই করার থাকে না আমাদের। এছাড়া আমার কাছে আরো একটা বিষয়, একটা ঘটনা আছে, সেটাই গত বছরের ঘটনা। আমি খুব বিড়াল পছন্দ করি, এবং ম্যাক্সিমাম মানুষই বিড়াল পছন্দ করে, কারণ বিড়ালের চেহারা, তার তাকানো, এগুলো মনে হয় যে অনেকেরই ভালো লাগে। পার্সিয়ান নয়, দেশি বিড়াল আমি বেশি পছন্দ করি। তো দেশি একটা বিড়াল, আমি আর আমার সহধর্মিনী শান্তা আমরা অফিস থেকে বেরুচ্ছিলাম, তখন বিড়াল তৃতীয় তলায় উঠে এসছে এবং মেয়মেয় করতে করতে, অদ্ভুত ভয়ে মেয়মেয় করতে করতে তৃতীয় তলায় উঠছিল সে। তাকে বললাম, তুমি যাবা আমার সাথে, কোথায় যাচ্ছ? তো সে মেয়া অমে বলতে বলতে আমি হাত পেতেছি, হাতের উঠে এসছে। আমরা এমনিতে বিড়াল, আমাদের অফিসে বিড়াল আছে, বাসায় বিড়াল আছে, বিড়াল পালি। যেখানে রাস্তাঘাটে যদি দেখি যে অসুস্থ বা পড়ে আছে, কান্নাকাটি করছে, ওই বিড়াল নিয়ে আমরা লালন পালন করি, আমাদের মতো করে আমরা যত্ন করি। আমাদের ব্যস্ততার মধ্যেও আমরা বিড়ালদের এই বিষয়গুলোকে যথেষ্ট টেক কেয়ার করার চেষ্টা করি। তো বিড়ালটাকে যথারীতি নিয়ে গেছি, তার বর্ণ ছিল টোটালি ব্ল্যাক, সারা শরীর কালো এবং দেখতে সে অদ্ভুত সুন্দর, তার চোখগুলো অদ্ভুত সুন্দর। তো এমনিতেও বিড়াল সুন্দর হয়, আমাদের ওই রকম কোনো ভাবনা ছিল না যে এটা কি না কি। নিয়ে গেছি, রাতে রেখেছি, রাতে খেয়েছে এবং আমাদের সাথে বেড শেয়ার করে ঘুমিয়েছে। নিচে ঘুমাবে না, আমাদের সাথে ঘুমাবে, এমন এক অদ্ভুত। নিচে তাকে আলাদা করে স্পেস করে দিলে সে ওখানে ঘুমাচ্ছে না, চিল্লাতে চিল্লাতে ম্যাও ম্যাও করতে করতে উপরে চলে এসছে। তো একদিন দুদিন আমরা প্রতিদিন তাকে যত্ন করছি, টেক কেয়ার করছি। যদিও দিনে ওরকম বাসায় থাকা হয় না, যখন বেরিয়ে যাই আমাদের যিনি এই কাজগুলো করেন তাকে বলে আসি যে আপা একটু দেখবেন, তিনি দেখেন এবং তিনি চলে যাওয়ার পর তো আমরা রাতে যাই এবং প্রতিদিন তাকে দেখি, সেও আমাদের সাথে থাকে। এভাবে চলছিল ভালোই। তৃতীয় দিন অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হয়ে গেলে সাধারণত আমাদের এখন এই পশু চিকিৎসক যারা, তাদের কাছে গেলে তারা এখন আসলে সত্যিকার অর্থে ওই রকম ভাবে আন্তরিক না এখন পর্যন্ত। যেমন আমাদের একটা পশু চিকিৎসালয় রয়েছে বঙ্গবাজারে, ওইখানে গেলে তারা ওইরকম আন্তরিক ভাবে চিকিৎসাটা করেন না, একরকমের মনে হয় যে তারা বাধ্য হয়ে করছেন, তাদেরকে যেন কেউ বাধ্য করছে, তা না হলে তারা হয়তো এটা করতেন। অর্থাৎ তার জব এটা, তিনি চাকরিটা করেন, সরকারিভাবে তাকে নিয়োগ দেওয়া হয়, তিনি কাজ করবেন, তিনি আন্তরিক নন। তো আমরা এটাকে নিয়ে যাওয়ার পর ওই রকম একজন ডাক্তারের পাল্লায় আমরা পড়েছি, তিনি আন্তরিক নন, তিনি যাচ্ছে তাই করে কথা বললেন, বললেন যে ইঞ্জেকশন দিতে হবে, তিনটা ইঞ্জেকশন, দুইটা আছে আর একটা নিয়ে আসেন। মানে এমন একটা অবস্থা যেন মনে হয় যেন বিড়ালটাকে আমি নিয়ে যাওয়াটা আমার অপরাধ হয়ে গেছে, এমন ভাবে তিনি আচরণ করেছেন, যেটা সচরাচর ঘটে এই পশু আপনার হলো যে চিকিৎসালয়ে বা পশু হাসপাতালে। আমার ওই দিনই আমার সাথে যিনি ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি ধমকাচ্ছিলেন, বলছিলেন যে আপনি তো এইভাবে আমাকে ধমক দিতে পারেন না, ধমকাচ্ছেন কেন, আমি একটা পশু নিয়ে এসেছি তার শারীরিক সমস্যার কারণে এবং সেটার জন্য তো রাষ্ট্র আপনাকে সাপোর্ট দিচ্ছে, রাষ্ট্র আপনাকে বেতন দিচ্ছে, আপনি কেন এইভাবে আচরণ করছেন। তারপরেও বিভিন্ন ধরনের এইরকম আচরণের মধ্য দিয়েই ওকে ইঞ্জেকশনের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে নিয়ে এসেছি। ডাক্তার কিন্তু যে চিকিৎসক ছিলেন তিনি কিন্তু একবারের জন্য বলেননি যে ওর কি কি প্রবলেম হয়েছে। তিনি বলেছেন এই যে প্রেসক্রিপশন লিখে দিলাম, ছবি তুলে নেন, মোবাইলে ছবি তুলে নিয়েছি, তিনি তার চিকিৎসা করে পাঠিয়ে দিয়েছেন। নিয়ে আসলাম, নিয়ে এসেছি রাতের বেলা, যথারীতি আমাদের সাথে শেয়ার করে ছিল। পরের দিন আমরা আমাদের স্কুলে যাই, প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানে যে আমরা আমাদের মতো করে চলে গেছি। এই দিন রাতে তার এমন আচরণ ওই বিড়ালটার, তার আমরা চমৎকার একটা নাম দিয়েছিলাম সিডর, তার এমন আচরণ সিডরের যে আমরা দুজনই ভয় পেয়ে গেছি, এতটা ভয় পেয়েছি যে আমরা তাকে কোলে রেখে ঘুমাবো না মাঝখানে রেখে ঘুমাবো কি করব। তার আওয়াজটা ভয়ঙ্কর ভাবে আমাদেরকে ভীত করেছিল, কারণ বিড়ালের শব্দ সাধারণত এমন হয় না। তো আমরা কোলে নিয়ে কোন রকম সকম রাতটা কাটিয়েছি। ফজরের আজানের দিকে, আজানের একটু আগে, যখন ওই মাইক, অনেক সময় মসজিদের মাইকগুলোতে টুংটাং শব্দ হয়, ফু দেয় যারা আজান দেন মুয়াজ্জিন সাহেবেরা, যখন ফু দিচ্ছিলেন তখন আমাদের তন্দ্রার মতো এসছে দুজনেই, যেহেতু সারা রাত ওর চিল্লাচিল্লিতে ভয় পাচ্ছিলাম এ কারণে একটু তন্দ্রার মতো এসছে। চোখ খুলে দেখি বাচ্চাটা নেই, বাচ্চাটাকে অনেক খোঁজাখুঁজি করলাম আশেপাশে, কারণ আমাদের তো ফ্ল্যাটের এমন অবস্থা যে এখান থেকে বেরোবার কোনো অপশন সাধারণত থাকে না, বা ম্যাক্সিমাম ফ্ল্যাটে যেরকম হয় আমাদেরটা ওইরকম, ও হচ্ছে বেরোতে পারার মতো জায়গা নেই, কিন্তু তাকে আমরা কোথাও পাইনি। এবং এই না পাওয়ার কারণে তাকে আমরা দরজা খুলেও খুঁজেছি যে দেখি কোথাও যদি থেকে থাকে আশেপাশের ফ্ল্যাট ফ্ল্যাট বা কোনো রুমে যদি যেয়ে থাকে বা কোথাও কোনো ব্যালকনিতে যদি যেয়ে থাকে। আমরা ভোরে একদম আজানের পর থেকে সকাল 7টা পর্যন্ত আমরা তাকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এই যে বিষয়টাও আমার কাছে মনে হয়েছে যে একটু আমার কাছে মনে হচ্ছে কোনো মেসেজ ছিল কিনা, কোনো বার্তা দেখা। এর আগে আমরা যতবার আমাদের বিড়ালগুলো অসুস্থ হয়েছে আমরা কিন্তু কখনোই পশু হাসপাতালে যাইনি, এই প্রথম পশু হাসপাতালে গেছি। কারণ যেন মনে হয়েছে যে চিত্রটা দেখাবার জন্য হয়তো এই চিত্রটা এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। আমরা এরপর থেকে আমাদের অফিসে যে বিড়ালগুলো ছিল সেগুলোকে যথেষ্ট টেক কেয়ার করেছি, দেখেছি। বাসায় যখনই গিয়েছি তখনই তাকে আবার খুঁজেছি কিন্তু ওই বিড়ালটাকে আমরা পরবর্তী সময় আর পাইনি। এটা এখনো তার চেহারা এত সুন্দর ছিল যে আমরা ছবি তুলে রেখেছিলাম, এত কিউট, দেশি বিড়ালের চেহারা অসাধারণ, অন্যরকম সুন্দর ছিল। সিডোরকে এখনো মনে পড়ে যে সে যেভাবে উঠে এসেছিল, যেভাবে আমার সাথে চলে গিয়েছিল এবং তাকে ঘিরে ওই পশু হাসপাতালে যে ঘটনাগুলো, এবং এরপরে পশু হাসপাতালে আমি জানি না কতটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বিষয়ে লেখা উচিত। আমি এই ব্যাপারে লিখেছিলাম, আমাদের মনে হয় যে এই বার্তাটা দেওয়ার একটা ব্যাপার থাকতে পারে এই বিড়ালের এই ঘটনাটাই। যাই হোক, এরপরে আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, এটাও একদম আমাদের জীবনের সাথে। আপনারা জানেন যে এই আমাদের একটা আলোচিত জায়গা আছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত জায়গা, যেটাকে আমরা বলি বাংলাদেশের সাবেক রাজধানী মানে সোনারগাঁ। সোনারগাঁয়ে পানাম সিটি, যেটা পানাম সিটিতে কিন্তু আলাদা আলাদা অনেকগুলো খোপ আছে, আপনারা হয়তো দেখেছেন অনেকগুলো রিসোর্টের মতো, রিসোর্টের যেই ছোট ছোট এইগুলো থাকে, প্লাজাগুলো থাকে, এরকম প্রচুর প্লাজা আছে। তো ওইরকম একটা প্লাজাকে ঘিরে আমাদের একটা ঘটনা। আমরা দুজন, আমি এবং আমার সহধর্মিনী, আমরা হচ্ছি যে গিয়েছি অনেকে, প্রায় 200 মতো আমাদের ওই ভ্রমণে আমাদের সঙ্গী ছিল। তো আমরা যেহেতু সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত, একটা গান করব, গান করবার জন্য একটা প্লাজাকে বেছে নিয়েছি, একটা আলাদা রুমকে বেছে নিয়েছি ওই পানাম সিটিতে। এটা ঢোকার সময় হাতের বাম পাশে তৃতীয় বা চতুর্থটা হবে, আপনারা যখন বানাম সিটিতে কেউ যাবেন দেখবেন যে এটা ঢোকার সময় হাতের বামে তৃতীয় বা চতুর্থ, অনেক সুন্দর এটা এবং খুব রাজকীয় ভাব নিয়ে এই এটা প্লাজাটা দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা যখন যাই ওখানে কেউ ছিল না, একদম কেউ না, কিন্তু যখন আমরা গান শুটিং করব, একটু গান রেকর্ডিং করব টিকটক করার মতো করে, তখন দেখলাম যে 4-5 জন মহিলা এসছে এবং 4-5 জন যারা এসছে তাদের সবার একই রকম ড্রেস আপ। আমি মানে 4 জন অথবা 5 জন, আমার এখন ওইভাবে মনে নাই যে কতজন ছিলেন, এই 4-5 জন আমাদেরকে বলছিলেন যে আপনারা তাহলে এইভাবে করেন, আমরা আপনাদের স্ট্যান্ডটাকে সোজা করে ধরে রাখি বা ক্যামেরাটা এই চালু করে দেই, এই সাপোর্টগুলো তারা আমাদেরকে দেবার জন্য আগ্রহ প্রকাশ করছিলেন। তা আমি বললাম যে ঠিক আছে, আমার সহধর্মিনী শান্তাকে বলছিলাম ঠিক আছে তাহলে তারা হেল্পটা করুক, যেহেতু তারা করতে চাচ্ছে হেল্প, হেল্প করুক। প্রথম একটা টিকটক তারা সুন্দর করে করেছেন এবং তারা খুব হাসাহাসি করছিলেন, এই যে এই গানটা তো অনেক সুন্দর হয়েছে, এটা মানুষ অনেক দেখবে, অনেক লাইক করবে, অনেক কমেন্ট করবে। তো তাদের এই যে হাসি, হাস্যোজ্জ্বল আচরণ আমাদেরকে খুব আন্তরিকভাবে এটাকে গ্রহণ করবার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। আশেপাশে আমাদের সাথে যারা ছিলেন তারা ভাবছিলেন যে এখানে তারা তাদের মতো করে রেকর্ডিং করছে, ভিডিও টিডিও করছে, করুক, আমরা আমাদের মতো করে ঘুরি। তারা তাদের মতো ঘুরছিলেন, আমরা এখানে ভিডিও টিডিও শেষ, আমরা তাদেরকে অফার করলাম যে আমাদের তো, আমরা অনেকে এসেছি, আমাদের সাথে চলেন, আমরা একসাথে দুপুরের খাবারটা খাই। তারা বললেন না গো, আমরা তো এরকম এরকম এই সব মাংস খাই না, আপনারা যে খাবার খাবেন সে খাবার আমরা খাই না। তা আমি ভাবলাম যে হতেই পারে, এটা তারা তো চিন্তা করার কিছু না। অনেকে থাকে যে মাছ মাংস খায় না, অনেকে থাকে যে সবজি একটু কম খায়, এক একজন এক এক ভাবে চিন্তা করে। তা আমরা বলব ঠিক আছে। এরপরে আমাদের আমরা যখন খেয়েছি তখন তারা দূরে ছিলেন, কিন্তু আমাদেরকে তারা চোখে চোখে রেখেছেন। আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, দুপুর পার হয়ে সন্ধ্যের আপনার অন্ধকার ছুঁইছি অবস্থা, ঘুরেছি ওখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের ছবি তুলেছি। তার ওই ছবি তুলবার সময়ও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন। তো যখন তারা ছবি তুলে দিচ্ছেন আমাদেরকে, আমরা ভাবলাম যে ঠিক আছে ছবি তুলে দিক। তারা ছবি তুলে দিচ্ছেন, তারা আমাদের সাথে হাসাহাসি করছেন, গল্প করছেন, তারা আমাদের নাম জিজ্ঞেস করছেন। কিন্তু তাদের নাম জিজ্ঞেস করবার আগে আমরা ভুলে যাচ্ছি যে আপনাদের পরিচয় কি, জানতে চাচ্ছিলাম যে আপনাদের ঠিকানা কোথায় জানতে চাচ্ছিলাম। এই চাওয়ার চিন্তা যখন করছিলাম তখনই ভুলে যাচ্ছিলাম, বিভিন্ন কারণেই এই তাদেরকে এই প্রশ্নগুলো করা হচ্ছিল না যে আপনার নাম কি বা আপা আপনার নাম কি। যেহেতু তারা চার পাঁচজন ছিলেন, এক একজন করে, তো যেহেতু একটা লম্বা সময় নিয়ে আমাদের সাথে তারা ছিলেন, সেহেতু তাদেরকে তো নাম জিজ্ঞেস করে পরিচয় জানতে চাইতেই পারি। তো আমরা নাম প্রশ্ন করার আগে, নাম জানতে চাওয়ার আগে তারা আমাদের নামগুলো জেনে নিয়েছেন। আমার নাম, আমার সহধর্মীর নাম, আমাদের সাথে তারা গল্প করছেন। তো এই যে একটা আলাদা করে তাদের সাথে গল্প করে আমরা সময় কাটাচ্ছি, এই ফাঁকে আমাদের সাথে যারা ছিলেন, মানে যাদের সাথে আমরা গিয়েছি বা আমরা যাদের সাথে একসাথে ছিলাম, তারা তাদের মতো করে প্রোগ্রাম করে নিচ্ছেন। আপনার হলো যে রাইফেল ড্র করে নিচ্ছেন, তারপর হচ্ছে যে স্টেজ যে প্রোগ্রামগুলো সেগুলো করে নিচ্ছেন, সন্ধ্যার অন্ধকার নেমে যাচ্ছে, এগুলোতে আমাদের কোনো খেয়ালই নেই। আমরা ওনাদেরকে নিয়ে ব্যস্ত, ওনাদের সাথে গল্প করছি। আমাদের কাছে মনে হচ্ছিল যে ওনাদের সাথেই মুগ্ধ সময় কাটাই, ওনাদের সাথেই এই আনন্দ সময়গুলো আমরা অতিবাহিত করি। তো তাদের সাথে আমরা অতিবাহিত করছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো মাগরিবের আজান যখন দিল, তারা চার পাঁচজন একসাথে বললেন যে আমরা এখন একটু যাই গো, আমাদের না কাজ আছে বলে তারা চলে গেলেন। এবং এই যে হুট করেই তারা আজান দেওয়ার আগে আগে তারা বললেন চলে যাই আমাদের কাজ আছে বলে যে তারা চলে গেলেন, এটা আমাদেরকে খুব অবাক করেছে। প্রথমত ওই যে ওই বিষয়টা যে তারা হচ্ছে মাছ গোস্ত খান না, এই বিষয়টা প্রথমে অতটা ভাবিনি। দ্বিতীয়ত তারা যে আমাদের নাম জানতে চেয়েছে কিন্তু আমরা তাদের পরিচয় জানবার আগে ভুলে যাচ্ছিলাম বারবার, এটাও ওইভাবে নোটিস করেনি আমাদেরকে, আমাকেও না শান্তাকেও না। কিন্তু তৃতীয় দফায় যখন মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে তারা চলে গেলেন খুব তড়িঘড়ি করে, এবং চলে যে গেলেন একটু পরে তাদেরকে আমরা দেখলামই না, কারণ ওই জায়গাটা ক্রস করতে অন্তত আপনার দুই মিনিট সময় তো আপনাকে দিতে হবে, হুট করে চলে মানে হাওয়ায় মিশে যেতে পারবেন না। কিন্তু তারা কেন যেন মনে হলো যে হাওয়ায় মিশে গেল। এই যে হাওয়ায় মিশে যাওয়ার পরে আমার খুব অবাক লেগেছে যে কি ব্যাপার, তারা এরকম হুট করে নাই হয়ে গেল, তাহলে আমি একটু দেখি। শান্তাকে বললাম চলো তো একটু দেখি তো ওনারা কোথায় গেল, কোন দিকে গেল। আমরা গেটে গিয়ে গেটকিপার যে টুরিস্ট পুলিশের যে সদস্য তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাইয়া এখান থেকে কি চারজন একই রকম, চার পাঁচজন একই রকমের ড্রেস পরা যেতে দেখেছেন চার পাঁচজনকে? তারা খুব অবাক হয়ে বললো এদিক দিয়ে তো না, তো কাউকে তো বেরোতে দেখি নাই। আচ্ছা ঢোকার সময় কি চার পাঁচজন একসাথে ঢুকেছে এরকম কাউকে দেখেছিলেন? বললো ঢোকার সময় কতজন একসাথে ঢুকে, কিন্তু একসাথে ঢুকলেও একই রকম ড্রেস আপ পরা, যখন একই রকম ড্রেস আপ পরা সেটা তো আপনার মনে থাকার কথা, একই রকম ড্রেস আপ পরা ছিল, তাদের চুলে বেনি করা ছিল। তো আমার বর্ণনা শুনে ওই ভদ্রলোক একটা মুচকি হাসি দিলেন। তিনি বললেন যে ও আপনারা ওই পাল্লায় পড়ছেন, আজকে কি সারাদিন তাদের সাথেই কাটাইছেন? তা আমি একটু হকচকিয়ে গেলাম, শান্তাও খুব হকচকিয়ে গেছে, বলে যে কি ব্যাপার বলেন তো? বলে এটা হচ্ছে এই প্লাজার সাথে যারা একটু লম্বা সময় নেয় তাদের সাথে এই চার পাঁচজন এসে সময় কাটায় এবং গল্প করে, তাদেরকে কিন্তু আমরা কেউই দেখি না। যারা দেখে তারা এসে বলে যে এরকম এরকম চার পাঁচজন একই রকম, তো এবং যারা বর্ণনা দেয় তারা এই কথাটাই বলে, শাড়ি পরা ছিল, একই ড্রেস পরা ছিল, বিনুনি করা ছিল, দেখতে সুন্দর। তাহলে আপনারা আজকে সারাদিন তাদের সাথে কাটাচ্ছেন, যান যান আপনাদের ওই প্রোগ্রামে যান বলে তারা আমাদেরকে ওইদিকে চলে যেতে বলে। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার কোন রকমের কোনো মানে সহজ সমাধান আমি এখনো পাইনি। কেন যেন মনে হয়েছে যে হয়তোবা ওই প্লাজাগুলোতে এমন অসংখ্য নারীর পদচারণা চলতে থাকে যাদেরকে তাদের ভালো লাগে, তাদের সাথে হয়তো তারা এই সময়গুলো দিয়ে থাকেন। এবং আমার কাছে মনে কেন যেন মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন অনেক আত্মা আমাদের চারপাশে ঘোরাফেরা করে, কিন্তু আমাদের সামনে তারা হয়তো আসেন না বা দেখা দেন না। কারো কারোর সামনে হয়তো দেখা দেন, কারো কারোর সামনে দেখা দেন না, যাকে মনে হয় যে এর সামনে দেখা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু দোয়া পেতে পারি, এই জন্য হয়তো তারা আসেন। এবং আমি প্রচুর চিন্তা করি যে এইরকম যে আত্মাগুলো আছে, সে আত্মাগুলোর জন্য আমাদের কি করণীয়। আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য দোয়া করি এবং মনে করি যে তাদের যেখানেই তাদের সমাহিত করা হোক না কেন, তাদের বিধবাত্মার মাগফিরাত কামনা করাটা, শান্তি কামনা করাটাই একজন মানুষ হিসেবে আমার যেমন দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। এবার একটা ডিফারেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আসলে এগুলো তো গল্প না, এগুলো ব্যক্তি জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনাগুলো আমাকে যেভাবে সচেতন করতে পারে আপনাকে সচেতন করতে পারে। এই জন্য এই ভূত স্টুডিওর যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সাথে শেয়ার করি। এবং প্রচুর পরিমাণ এই রকম ঘটনার সাথে, অলৌকিক ঘটনার সাথে আপনি আমি আমরা পরিচিত হই, কেউ হয়তো শেয়ার করি, কেউ হয়তো শেয়ার করি না, কিন্তু দিন শেষে এই ঘটনাগুলো কিছুটা হলেও সত্য, কারণ প্রবাদিত আছে যা কিছু রটে কিছু না কিছু বটে। আজকে যেটা বলছি সেটা হচ্ছে বাংলা বাজারের একজন প্রকাশকের কথা বলি। তিনি বই প্রকাশ করেছিলেন আমার, আমি তার প্রকাশনার নাম বলবো না যেহেতু এটি একটি ডিফারেন্ট ঘটনা। আমার বই প্রকাশ করেছিলেন 2006 সালে, আমার পঞ্চম বা ষষ্ঠ একটা বই তিনি প্রকাশ করেছিলেন। এরপরে তার কাছে আর যাওয়া হয়নি অনেক দিন, প্রায় 4-5 বছর। কিন্তু তার স্টল থাকে বইমেলাতে, বিভিন্ন মেলায় তার স্টল থাকে, তার ওই প্রকাশনার বই বিক্রি হয়। তো ভদ্রলোকের এই প্রকাশনাটা নান্দনিক একটা প্রকাশনা, এবং আমার প্রথম বই যে তিনি প্রকাশ করেছিলেন সেটাও খুব একটা ভালো একটা প্রকাশনা ছিল। প্লাস ভূত বইটা প্রচুর চলেছেও, এবং ভূত নিয়ে ওই বইটাও কাকতালীয়ভাবে হলেও বইটাও ওই ভূতের উপরেই। তো এই বইটা প্রচুর চলেছে, বইয়ের সাইজটা বড় ছিল এবং বাচ্চারা প্রচুর আগ্রহ করে বইগুলো ক্রয় করেছে, প্রচুর সেল হয়েছে। তো তার কাছে আমি আমার আরেকটা পাণ্ডুলিপি নিয়ে গিয়েছিলাম 2020 সালে, মানে করোনা পরবর্তী সময়ে, মানে করোনার তো একটা একটা প্রথম সেশন যেটা ছিল আপনার মার্চ থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত। আর আমি এই পাণ্ডুলিপি নিয়ে গেছিলাম সম্ভবত অক্টোবর বা নভেম্বরের সময়, মানে প্রথম সেশনটা শেষ হওয়ার পরে। অনেক যে ঘটনা ঘটেছে মানুষের, করোনায় প্রাণ গেছে, প্রাণঘাতী করোনার ওই প্রথম ধাপ শেষ হওয়ার পরে। তা আমি পাণ্ডুলিপি নিয়ে গিয়েছি, আগে হচ্ছে তাকে কল করিনি, তার প্রকাশনা প্রতিষ্ঠানে গিয়ে খুঁজেছি যে আছেন কিনা। তার ম্যানেজার বলেছেন হ্যাঁ আছে স্যার, ভেতরে আছে, কথা বলেন। গিয়েছি, কথা বলেছি, এবং পাণ্ডুলিপি দেওয়ার পরে তিনি খুব উইলিংলি পাণ্ডুলিপি নিয়েছেন। যেহেতু আমি বাচ্চাদের পাতাও লিখি, বাচ্চাদের যে পাতাগুলো আছে দৈনিক পত্রিকার পাতাগুলো সেগুলোতে লিখি, ওই সুবাদে তিনি জানতেন যে বাচ্চাদের বই লিখলে চলবে এবং বাচ্চাদের বই প্রকাশ হলে আলটিমেটলি এটা ব্যাপক কাটতি হবে। পাণ্ডুলিপি নিয়েছেন, বই বের হওয়ার কথা ফেব্রুয়ারিতে বইমেলা হয়, জানুয়ারিতে সাধারণত আমাদের বইগুলো বেরিয়ে যায়। আপনারা জানেন যে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বইগুলো বের হয়, ম্যাক্সিমাম বই জানুয়ারির 30 তারিখের মধ্যে লেখকের হাতে চলে আসে। তো আমার এই বই প্রকাশের ব্যাপারে তাকে আমি কল করেছিলাম, তিনি ফোন ধরেননি। তো যথারীতি আবার ওই প্রকাশনার প্রতিষ্ঠান যেটা বাংলা বাজারের ওখানে চলে গেছি, গিয়ে বললাম যে ভাই এরকম এরকম উনি আছেন কিনা। ম্যানেজার বললেন যে না স্যার তো নাই, স্যার নাই। আমি তো গত অক্টোবরে আপনার কাছে জিজ্ঞেস করে পাণ্ডুলিপি দিয়ে গেছিলাম, আপনি বললেন যে পাণ্ডুলিপি নেয়ার জন্য স্যার আছে, আমি তার কাছে দেখা করে বই দিয়ে গেছিলাম। তিনি বললেন না তো স্যার, করোনার প্রথম ধাপে অর্থাৎ মে মাসে স্যার মারা গেছে। আমি আপনাকে কিভাবে বলবো যে আপনি অক্টোবরে আসছেন, পাণ্ডুলিপি দিয়ে যাবেন, আমি তখন বলছি স্যার আছে, এটা তো সম্ভব না। আপনি তো ছিলেন, বলে তার আপনার পাণ্ডুলিপির নাম বলেন তো দেখি, আমাদের পাণ্ডুলিপি যে সিরিয়ালে আছে কিনা আপনি পাণ্ডুলিপির নাম বলেন। তা আমি বললাম, তিনি বললেন যে হ্যাঁ এটা তো আছে, খুঁজলেন, খুঁজে দেখলেন যে হ্যাঁ পাণ্ডুলিপিটা আছে এবং পাণ্ডুলিপিটা আপনার প্রেসে গেছে, কভার ছাপা হয়েছে, ইনার ছাপা হয়েছে, এখন বাইন্ডিং খানায় জাস্ট হয়তো আর তিন চার দিনের মধ্যে বইটা চলে আসবে। তিনি বললেন এটা কিভাবে সম্ভব, আপনি বই দিলেন হচ্ছে যে অক্টোবরে বা নভেম্বরে, আর এটা তো প্রকাশ হয়েছে, স্যার মারা গেছেন মে মাসে, এই বই তো আমি আপনার হাত থেকে নিইনি, স্যার যেহেতু মারা গেছে স্যার তো নেওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু এই বই কিভাবে আসলো। তিনি খুব অবাক হয়েছেন যে এই বই তো আমিও নিইনি, স্যারও নেয় নাই। তিনি এই প্রশ্নের মধ্যেই একটা কথা আমাকে বললেন যে স্যার খুব মানে অদ্ভুত টাইপের হচ্ছে আন্তরিক ছিলেন তার প্রকাশনার ব্যাপারে, এই প্রকাশনার প্রতিষ্ঠানেই তিনি হচ্ছে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখন সেই স্যারের সাথে দেখা করে আপনি পাণ্ডুলিপি দিয়েছেন আমাকে বলছেন, অথচ স্যার মে মাসে মারা গেছে। আমি তো মে মাসে আসি না, আমি আসছি অক্টোবরে বা নভেম্বরের মাসে, এবং আমি তাকে পাণ্ডুলিপি রেডি করে দিয়ে গেছি, কভার ইনার রেডি করা ছিল। যাই হোক, এরপরে তিনি আমাকে ওই বই নেবার জন্য বললেন যে আপনি তাহলে আসেন আগামী সপ্তাহে, আসলে বই হয়তো পাবেন, আপনি এসে নিয়ে যান। কিন্তু একটা মজার ব্যাপার হলো যে চেকটা দেয়, মানে লেখককে প্রকাশকের পক্ষ থেকে একটা চেক দিতে হয়, আমাকে তিনি একটা চেকও দিয়েছিলেন ওই দিন যেদিন আমি তাকে পাণ্ডুলিপি দিয়েছি। তাকে আমি সেটা বের করে দেখালাম যে ভাই এই চেকটা অ্যালাউ করছে না, দেখেন তো চেকে তো তার স্বাক্ষর দেয়া আছে এবং ওই ডেটের অক্টোবর বা নভেম্বরের ডেটের একটা স্বাক্ষর দেয়া আছে। তিনি বললেন অক্টোবর বা নভেম্বরের এই ডেট এই স্বাক্ষর তিনি কিভাবে দিবেন, তিনি তো মে মাসেই তাকে আমরা জানাজা দিয়েছি, দাফন করেছি, মে মাসেই যাকে দাফন করলাম সে আপনাকে এই চেক কিভাবে দিল। এই রহস্য থেকে আপনার হচ্ছে যে ম্যানেজারও বেরোতে পারেনি এবং তার কোনো সন্তান সন্ততি নাই, কিন্তু তার একজন ভাতিজা আছে, ওই ভাতিজা মূলত পরবর্তীতে এই প্রতিষ্ঠানটাকে ধরে রেখেছে, চালাচ্ছে। তাকে আমি যখন বললাম যে ভাই দেখেন এই চেক পাণ্ডুলিপি দিলাম, এই যে চেক দেখেন, এখন চেক তো হচ্ছে বাউন্স হচ্ছে, চেক নিচ্ছে না, বলে যে আমরা তো অ্যাকাউন্টটাও চেঞ্জ করেছি এজন্য হয়তো এটা তারা নিচ্ছে না, আমি আপনাকে নতুন চেক লিখে দিচ্ছি। পরে তারা আমাকে নতুন চেক লিখে দিয়েছে। তো যখন তারা নতুন চেক লিখে দিচ্ছিলেন তখন বলছিলেন যে আমি একটা রিকোয়েস্ট করবো আপনার কাছে, আপনার বইটাও যেহেতু বেরিয়ে গেছে, আবার আপনি যেভাবে বলছেন সেভাবে আমি নিজেও জানি না যে পাণ্ডুলিপি কিভাবে এখানে আসলো, ম্যানেজার এবং তার ভাতিজা তারা দুজনেই আমাকে খুব মানে অনুনয় বিনয় করে বললেন যে একটা বিষয় আপনার সাথে শেয়ার করি, রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আপনি যদি সুযোগ থাকে আপনি তার কবরটা একবার জিয়ারত করেন, একটু দোয়া করেন তার জন্য। এরপরে আমি তারা ঠিকানা দিয়েছে, আমি ওনার ওই প্রকাশকের কবরে গিয়েছি, ওখানে দোয়া করেছি, জিয়ারত করেছি, এবং ওই বইটা আমার মোটামুটি খুব ভালো কাটতির একটা বই, এবং এই প্রকাশক তার বিধবাত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি আমার অনুভূতিটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ওই বইটা হাতে নিলেই আমার তার চেহারাটা আমার সামনে ভেসে ওঠে যে এই ভদ্রলোক কিভাবে সম্ভব যে আমার এই বইটা তিনি এই মানে রহস্য ঘেরা একটা সময়ের মধ্য দিয়ে একটা ঘটনার মধ্য দিয়ে তার প্রকাশনা থেকে প্রকাশ করলেন। আর হচ্ছে যে তিনি যতগুলো বই প্রকাশ করেছেন আমার মনে হয় যে আমার বইটা মোটামুটি খুব আলোচিত ছিল এবং শিশুতোষ বই হওয়ার কারণে এই বইটা চলেছেও। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, জাগো এফএম 94.4 এর যারা দর্শক রয়েছেন সবাইকে ভালোবাসা, আপনাদের কলাকুশলী যারা রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা, ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ মমিন মেহেদী ভাই, খুব ভালো লাগছিল আপনার জীবনের অভিজ্ঞতাগুলো শুনতে। শুনছিলাম আমাদের আজকের জীবনের আজকের ভৌত স্টুডিওর দ্বিতীয় যে গেস্ট রয়েছেন তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো কেমন লাগছে আপনাদের, সে ব্যাপারে অনেকেই আমাদেরকে মতামত দিয়েছেন, আমরা একটু মতামতগুলো পড়ে নিতে চাই। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু, নামটি হচ্ছে রাবেয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে ফারদিন, আমাদের সাথে যুক্ত করেছেন এদিকে সামিমা, জয়েন করেছেন রানা, জয়েন করেছেন হাসান, জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু পিনু, জয়েন করেছেন আমাদের সাথে মুক্তার, জয়েন করেছেন আমাদের সাথে জুবায়ের, জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধু রিয়া, জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধু কান্তা, জয়েন করেছেন আমাদের সাথে এখানটাতে বন্ধু সাবের, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে লায়লা, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু পারমিতা, যুক্ত রয়েছেন আমাদের সাথে বন্ধু অভি সহ আরো অনেক অনেক বন্ধু, সবাইকে অনেক ধন্যবাদ। রাইট নাও একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকে যাওয়ার আগে বলে রাখি প্রাণ পটরা নিয়ে অনেক রকমের কনফিউশন কাজ করে, মাঝে মধ্যে এটাকে চিপস মনে হয়, আবার মাঝে মধ্যে বিস্কিট মনে হয়, কেন মনে হয় বলুন তো, কারণ ক্রিসপিনেসের কারণে এটাকে চিপস মনে হলেও বাইট দেওয়ার পরে মনে হয় বিস্কিট, এরকম কনফিউশন আপনি পড়েছেন কিনা সেটা কিন্তু আমাকে টেক্সট করে জানাতেই পারেন। এখন এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাই, ব্রেকের পর এসে পাখি গল্প শুনছি।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. South side of chips, bro. Texture is too different. It's all a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
Yes. 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 Spicy seasoning is to his tail of grand pogata.
Guys, thamo. It's a chips like a biscuit. Khe buje nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Salto it a chips, bro. Texture is too different. It's all a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
Yeah. Bashai kora alu shake. Spicy seasoning is to his tail of grand pogata.
Guys, thamo. It's a chips like a biscuit. Khe buje nao.
আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, আমি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিওতে, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পতাকা। এই মুহূর্তে যে যেখানে রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। রাত একটু একটু করে গভীর হচ্ছে আর আমাদের কাছে আপনাদের পাঠানো টেক্সটগুলো একটু একটু করে জমছে। সো তার মধ্যে যারা যারা এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছেন আমি কিছু নাম পড়ে ফেলি। শামীম রয়েছেন আমাদের সাথে, আশরাফুজ্জামান রয়েছেন আমাদের সাথে, সুলতান আছেন আমাদের সাথে, আমাদের সাথে সারাফ রয়েছেন, আমাদের সাথে সন্ধ্যা রয়েছেন, আমাদের সাথে মিজান রয়েছেন, সীমা রয়েছেন, মুরাদ আছেন, সঞ্জয় আছেন, সুমির রয়েছেন আমাদের সাথে, রূপা রয়েছেন আমাদের সাথে, রয়েছেন তানভীর ভাই আমাদের সাথে, মোহাম্মদ সজীব রয়েছেন আমাদের সাথে, রয়েছেন তৌহিদ, মিলন রয়েছেন, তেজুল রয়েছেন, শরীফ, ফয়সাল, মোমেন সহ আরো অনেক অনেক বন্ধু, থ্যাংকস আ লট কানেক্টেড থাকার জন্য আমাদের সাথে। আর আগামী পর্বে যদি আপনি আসতে চান রেডিওতে এবং বলতে চান আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো, তাহলে কি করবেন? সিম্পল, আপনার মোবাইলের রিসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, লিখে পাঠাবেন আমাকে 26969 নাম্বারটিতে। একটা জিনিস একটু মাথায় রাখবেন যে এই যে আমরা যারা ভূত স্টুডিওতে আসি বা আপনাদের কাছে তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন, এটা তাদের একান্ত ভালোবাসার জায়গা থেকে তারা কষ্ট করে এখানে আসেন, বসেন এবং বলেন। সো আপনি এই মুহূর্তে হয়তো আপনার বিনোদনের জায়গা থেকে অনুষ্ঠানটা শুনছেন, সো সেই জায়গা থেকে আপনি একটু তাদেরকে মোরালি সাপোর্ট করতে পারেন কিভাবে, যে এই মানুষটা যেহেতু এই রাত বিরাতে আপনাকে এন্টারটেইন করছে, সো আপনি একটা ছোট্ট টেক্সট দিয়ে তাকে জানান দিতে পারেন তার জীবনের অভিজ্ঞতাটা কেমন লাগছে। সেটার জন্য আমি সবসময় বলি যে FM স্পেস নাম দিয়ে মনের কথাগুলো লিখে পাঠাতে পারেন 26969 এই নাম্বারটিতে। আমি খুব করে চাই বাংলাদেশের FM রেডিওটা বেঁচে থাক, আমি খুব করে চাই আমাদের FM রেডিওর যে রেডিও জকিগুলো রয়েছেন তাদেরকে আপনারা গ্রহণ করেন, তাদের কথাগুলো আপনারা যখন শুনছেন তাদেরকে ইন্সপায়ার করেন। কেন বলছি বলুন তো, কারণ এই ইন্ডাস্ট্রিটার সাথে যেহেতু আমার এক যুগ কেটে গেছে, আমার খুব আফসোস হয় এখন যেই মানুষগুলো মাইক্রোফোনের সামনে নতুন করে বসছে তাদের জন্য। এরা যথেষ্ট সুন্দর কথা বলে, যথেষ্টভাবে আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করে, বাট দিন শেষে উই আর দ্য লাকিয়েস্ট গাই যারা আসলে সেই সময়টাতে আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি যে একটা টেক্সট আপনি পাঠিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন কখন একজন আরজে আপনার টেক্সটটা পড়বে। রাইট, সো আমার এই আরজিগুলো যারা এখন নতুন করে মাইক্রোফোনের সামনে কথা বলছে তারাও কিন্তু অনেক চমৎকারভাবে আপনাদেরকে এন্টারটেইন করতে চায়, বাট দিস ইজ আওয়ার ব্যাড লাক যে আপনারা তাদেরকে সেই আগের মতো করে সামহাও ইন্সপায়ার করেন না। এটা কেন করেন না? ডিউ টু লাইক ডিজিটাল প্ল্যাটফর্ম এখন অনেক বেশি বেড়ে গেছে, আপনার অনেক বেশি এঙ্গেজমেন্ট ওখানে পান, যার কারণে আপনারা এখন আর আরজেদেরকে হয়তো টেক্সট করেন না। বাট একটা জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র মিডিয়া যেটা আপনাকে ফ্রি অফ কস্টে এন্টারটেইন করে তার নাম FM রেডিও। ট্রাস্ট মি বস, আপনি পৃথিবীতে এমন কোনো কিছুই খুঁজে পাবেন না যেটা আপনাকে বিনা চার্জে এন্টারটেইন করবে। আপনার বাসার টেলিভিশনে আপনি ডিসেন্টেনা লাগাইছেন, ওটাতে মাসিক একটা ফি দেন, দ্যাটস ওয়াই আপনি চ্যানেলগুলো দেখতে পান। আপনার কাছে ওটিটি আছে কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব না করেন মাসিক কন্টেন্ট আপনি দেখতে পাবেন না। আপনার বাসায় যদি ইন্টারনেট না থাকে আপনি ইউটিউব দেখতে পাবেন না। আপনার মোবাইলে যদি মোবাইল ডাটা না থাকে আপনি মোবাইল ডাটা ইউজ করতে পারবেন না। একমাত্র এফএম রেডিও সেই মিডিয়া যা আপনাকে বিরতিহীনভাবে এন্টারটেইন দিয়ে যাচ্ছে, এবং এর জন্য আপনি মাসিক বাৎসরিক ইভেন যুগের পর যুগ কোন রকমের চার্জ আপনি কাউকে দিয়ে যান নাই। আপনি এফএম রেডিও শোনার জন্য রেডিও কিনেন নাই, আপনি মোবাইল কিনছিলেন কথা বলার জন্য, তার মধ্যে বিল্টিন একটা রেডিও পেয়ে গেছেন। আপনার গাড়ি আছে, গাড়িতে বিল্টিন একটা রেডিও আছে। খুব কম সংখ্যক মানুষ আছেন যিনি রেডিও শোনার জন্য রেডিও এখন কেনেন, ম্যাক্সিমাম মানুষ আসলে তার ডিভাইসে বিল্টিন ভাবে একটা রেডিও পেয়ে যান। তো সেই মানুষগুলো যখন তারা আপনাদেরকে এন্টারটেইন করার জন্য এত চেষ্টা করে, এতবার করে বলে আপনি আমার এই আপনার মতামতটা আমাকে দেন, আপনি টেক্সট করেন, সো আমার মনে হয় সেখানে আপনি অ্যাটলিস্ট তাদেরকে জানানো উচিত আপনার কথাগুলো, রাইট? সো এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও অনুরোধ করব, আপনারা যারা আমাদেরকে শোনেন বা দেখেন তাদেরকে একটা জাস্ট ছোট্ট অনুরোধ করতে চাই, আপনারা একটু ইন্সপায়ার করেন, তাদেরকে লিখেন আপনাদের কেমন লাগছে। এই যে গেস্টগুলো আসে, তারা যে আসে তাদেরকে লিখেন যে আপনাদের গল্পটা ভালো লাগলো কিংবা এই গল্পটা আমার ভালো লাগে নাই। আপনি ডেফিনেটলি গঠনমূলক সমালোচনা করতেই পারেন এবং উই লাভ ইট, আপনি এটা করবেন। এটা করলে আমরা যারা এফএম রেডিওর ব্যাকিংয়ে কাজ করি উই ফিল গুড যে হ্যাঁ আমার বন্ধু তো আমাকে লিখছে যে আসলে তার ভালো লাগে না, কেন ভালো লাগে না উই ক্যান ওয়ার্ক উইথ ইট, সো আমি এটা নিয়ে কাজ করার সুযোগটা তো পাবো, রাইট? সো থ্যাংক ইউ। আজকে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের অনুষ্ঠানের পরবর্তী এবং সর্বশেষ যে গেস্ট রয়েছে আমরা এখন তার সাথে কানেক্টেড হই। কি নাম তোমার? কেমন লাগে যে এই রেডিও স্টেশনটা যে তুমি শোনো এতদিন ধরে, শুনতে শুনতে বড় হয়ে যাচ্ছ তাও এই রেডিও শুনছো, এই যে তোমার সাথে সাথে যে একটা রেডিওরও বয়স বাড়ছে, এই ব্যাপারটা কেমন লাগে?
এটা আমার কাছে বলার মতো ভাষা নেই, আমি সেই 2019 সাল থেকে শুনি। এন্ড সবচেয়ে বড় কথা যেটা, জাগো এফএম এন্ড আমার দুজনের বার্থডে একই দিনে, এটা আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা। এন্ড আমি স্পেশালি রেডিও শুনতে খুব পছন্দ করি, এন্ড আমার ফোনে যদি রেডিও বাই এনি চান্স কাজ নাও করে, জাগো এফএম এর অ্যাপ আছে সেটা থেকে শুনি।
তো
ইটস আ নাইস থিং ফর মি,
আলহামদুলিল্লাহ। আমাদের প্রথমা কিন্তু আমাদের অনেক পুরনো লিসেনার এবং বহুবার ভূত স্টুডিওতে এসেছে। আলাদা করে আমার মনে হয় যে এই যে বন্ধুদের ভালোবাসাগুলো, এইগুলোই জাগো এফএম কে বা রেডিওকে আরো বেশি ইন্সপায়ার করে এবং একজন রেডিও জকিকে ইন্সপায়ার করে তার পরের শোটা করতে। তো সেই জায়গাটায় আমি বলছি যে আপনি যিনি এই মুহূর্তে কুমিল্লা থেকে আমাকে শুনছেন বা চট্টগ্রাম থেকে শুনছেন, তার জন্য হয়তো ইটস এ নিউ প্ল্যাটফর্ম, তার কাছে মনে হতে পারে এই রেডিও আদৌ এখনো মানুষ শুনে। ট্রাস্ট মি বস, এফএম রেডিও প্রচুর মানুষ শুনে, চলতি পথে, গাড়িতে কিংবা বাড়িতে। একটা স্টুডেন্ট যখন ভীষণ একলা হয়ে যায়, যখন তার কোনো কিছু ভালো লাগে না, ট্রাস্ট মি, আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলছি, সে মানুষটা তখন একটা আর্টের সাথে কানেক্টেড হতে চায়। সে খুব করে চায় তার ফ্রাস্ট্রেশনের কথাগুলো এমন একজন মানুষের সাথে শেয়ার করতে যে তাকে দেখছে না, এবং এটা আমাদের মানুষের সাইকোলজি। আমরা এফএম রেডিওটাকে যখন থেকে ফেসবুকে নিয়ে আসছি, দিস ইজ দ্য প্রবলেম, যে মানুষ তাকে দেখে ফেলতেছে। এই না দেখা যে ভালোবাসাটা, ওটা খুব সুন্দর ছিল ওই জায়গাটা, এখন হয়তো এফএম রেডিওটা ফেসবুকের থ্রুতে সামনে চলে আসছে, এইটার গভীরতাটা একটু কমছে, বাট ওই অ্যাট্রাকশনটা এখনো আছে। এখনো মানুষ দিন শেষে চায় এমন একজনের সাথে কথা বলতে যে তাকে রিড করতে পারে, যে তাকে আসলে বুঝতে পারে। সেই জায়গাটায় আপনার বন্ধু আপনাকে কিন্তু পড়তে চায়, আপনাকে বুঝতে চায়, আপনাকে জাস্ট একটু একে স্কোপ দিতে হবে, বলতে হবে আপনি এখন কোথায় আছেন, কেমন আছেন। আজকের অনুষ্ঠানের থ্রুতে আপনারা যারা নতুন ভাবে টিউন করলেন তাদের জন্য বলছি, আমাদের জাগো এফএম 94.4 আপনার প্ল্যাটফর্ম। ঠিক আজকে প্রথমা যেমন বলছিল যে সে আমাদের সাথে অনেকদিন ধরে আছে, এরকম ভাবে আপনিও আমাদের সাথে দীর্ঘদিন ধরে থাকেন, এটাই আমাদের চাওয়া। প্রথমে একদম শুরু থেকে শুনবো তোমার যে অভিজ্ঞতাগুলো রয়েছে একের পর এক, ঠিক আছে, শুনি তাহলে।
ভাইয়া, আমি আমার প্রথম গল্পটা শুরু করছি। প্রথম গল্পটা শিপন নামের আমার এক পরিচিত ভাইয়ের। সে তার গ্রামের বাড়ির একজনের কাছ থেকে জানছে। তো এই গল্পটা যখন আমি শুনি, আমার কাছে ফার্স্টে মনে হয়েছিল খুবই নর্মাল, বাট যত এটার গভীরে ঢুকতে থাকি তত আমি বুঝতে পারি যে না, এটা অ্যাকচুয়ালি কোনো নর্মাল কিছু ছিল না। শিপন ভাইয়ের গ্রামে একজন, মানে আমি নামটা বলতে চাচ্ছি না, শিপন ভাই মূলত তার গল্পটাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। সে এবং তার আরো তিনজন বন্ধু, মোট চারজন, তারা হচ্ছে প্রচন্ড লেভেলের নেশা করত, ওই মদ গাঁজা যা যা আছে, নেশা দ্রব্য যা আছে সবকিছুই তারা ওইখানে বসে বসে তারা হচ্ছে ওগুলো নিত। তাদের পছন্দের জায়গা ছিল তাদের গ্রামের মাঝখান দিয়ে যাওয়া রেল লাইন, যেই রেল লাইনের ওইখান দিয়ে তারা মাঝখান দিয়ে বসে, দুই রেল লাইনের মাঝখানে বসে তারা এই নেশাগুলো করত। একদিন রাত্রেবেলা তখন অলমোস্ট 3:40 বাজে, ওই সময় তারা হচ্ছে খুব নেশা করেছিল, একদম টোটালি ড্রাঙ্ক, কি করবে তারা কিছু জানে না, তারা নেশা টেশা করে জাস্ট ওখানে শুয়ে আছে, তারা চার বন্ধু একসাথে শুয়ে আছে। একটা পর্যায়ে যে শিপন ভাইয়ের যে ফ্রেন্ডের কাহিনী আমি বলছি, সে হচ্ছে একটা বাচ্চার কান্না শুনতে পায়। বাচ্চার কান্না যখন শুনতে পায় তখন সে ধপ করে উঠে বসে যে কিরে কে কান্দে, কিন্তু আশেপাশে কাউকে খুঁজে পায় না। এরপরে সে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। এরকম টানা 20 মিনিট বাচ্চার কান্না পায় কিন্তু কোনো বাচ্চাকে খুঁজে পায় না। এবার ফাইনালি যদি না কে রে কান্দে এরকম রাত বিরেতে, সে ভালো করে উঠে বসে আশেপাশে ভালো করে চোখ বুলায়। তখন আবার পূর্ণিমার রাত ছিল, দ্যাটস ওয়াই আশেপাশে আলোগুলো খুব সুন্দরভাবে ছড়াচ্ছিল। সে হঠাৎ করে তাদের থেকে কয়েক ফুট দূরে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বসে বসে কাঁদতে দেখে। তো ফার্স্টে মনে করছে নর্মাল কোনো বাচ্চা হবে গ্রামের জন্য, আই কেড়ে যা এখান থেকে এরকম বলে ধমক দেয় এবং বাচ্চাটা ওইখান থেকে চলে যায়। কিন্তু এই জিনিসটাকে তারা খুব একটা পাত্তা দেয় নাই, যেটা তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। সেদিন যদি তারা পাত্তাটা দিত তাহলে হয়তো এরকম কিছু হতো না। এর কয়েকদিন পর আবারও তারা চার বন্ধু মিলে আবার সে রেললাইনের ওইখানে যায়, ওখানে যেয়ে তারা নেশা টেশা করতে থাকে। ওই সেম রাত্র 3:40 দিকে তখন তার ফ্রেন্ডরা হচ্ছে তাকে হঠাৎ করে ঘুমের থেকে তুলে বলে যে ভাই শরীর ভালো লাগতেছে না, আমাদের মধ্যে দুইজন অলরেডি বমি করছে, তুই বাসায় যা আমিও বাসায় চলে যাবো। বলে আচ্ছা ঠিক আছে তোরা যা। মানে সে এত বেশি ড্রাঙ্ক, সে যে ওইখান থেকে উঠে কোথাও যাবে তার লড়াচড়া করার মতো কোনো শক্তি ছিল না শরীরে। একটা পর্যায়ে যে না চেষ্টা করছে উঠা কিন্তু সে পারতেছে না, সে ওইখানেই শুয়ে পড়ে। মোটামুটি 10-15 মিনিট পর আবারও সে বাচ্চার কান্নার আওয়াজ সেদিনের মতো। যখন এই আওয়াজটা পায় এবার সে ধরফুড়িয়ে ঘুমের থেকে উঠে। এখানে বলে রাখি, তারা সেদিন যে শুধু ড্রিঙ্ক করেছিল ব্যাপারটা তা না, তারা ড্রিঙ্কের পাশাপাশি আরো অনেক কিছু করেছে, কার্ড খেলেছে, যার কারণে তারা আরো বেশি টায়ার্ড ছিল এবং অতিরিক্ত লেভেলে ড্রিঙ্ক করার কারণেই তাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। সে ওই মুহূর্তে ওই এলাকাতে একদম টোটালি একলা ছিল। বাচ্চার কান্নার আওয়াজ পাওয়ার পর সে উঠে আশেপাশে খুঁজতে থাকে, দেখে ওই আগের জায়গাতে যেখানে ওই মেয়েটা আগে বসেছিল ওইখানেই তার হচ্ছে ওই মেয়েটা নতুন করে আবার ওখানে বসে আছে, কান্নাকাটি করছে। এবার সে উঠে কিছুটা সামনে আগায় যে কে রে তুই, এভাবে প্রত্যেকদিন এসে কান্না করিস, কে রে কোন বাসার মেয়ে, এরকম বলতে বলতে সে সামনে আগায়। তখন সে মেয়েটার মুখের দিকে খেয়াল করে, মেয়েটার মুখ একদম সাদা ছিল, মানে অনেকক্ষণ পানিতে বসে থাকলে যেরকম হয়ে যায় স্কিন টোন ওরকম ছিল, একদম টোটালি সাদা। মেয়েটার ফেস দেখে সে প্রচন্ড ভয় পায় এবং সে বলতে থাকে তোর মুখের অবস্থা কেন, কোন বাড়ির মেয়ে, এরকম বলতে থাকে। কিন্তু মেয়েটা কিছু বলে না, মেয়েটা ওইখান থেকে একদম হেঁটে সরাসরি ওইখানে পাশে জঙ্গল ছিল ওই জঙ্গলের ওইদিকে চলে যায়। তো সে আর অত কিছু পাত্তা টাত্তা দেয় নাই, সে বাসায় যাবে, এর জন্য কোন রকমে হচ্ছে ঢুলঢাল করে তার জিনিসপত্র যা ছিল সাথে ওগুলা নিয়ে বাসায় যাবে এরকম প্ল্যানিং করছে। হঠাৎ করে দেখে যে না সে লড়াচড়া করতে পারতেছে না, যেখানে সে বসেছিল ওই জায়গাটাতেই সে বসে আছে। কি হলো ঘটনা, পরে সে ফিল করলো যে তার ঘাড়ের উপরে কেউ বসে আছে এবং তার গলার দুপাশ দিয়ে দুটো পা ঝুলে গেছে, কেউ একজন তার চুল খামচে ধরে রাখছে আর মুখের মধ্যে খাঁচি দিচ্ছে। সে অনেকক্ষণ ধস্তাধস্তি করছে কিন্তু কিছুতে কিছু করতে পারতেছে না। একটা পর্যায়ে যে সে যখন বুঝতে পারে যে না এখানে কিছু একটা ঘটতেছে তার সাথে যেটা কোনো ভালো কিছু না, সে ভয় পেয়ে যায় এবং সে ওখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার পর সে নিজেকে আবিষ্কার করে নিজের বাসার খাটে এবং তার আব্বু আম্মু তার আশেপাশে ছিল। তখন তার আব্বু আম্মু জিজ্ঞাসা করে যে কি হয়েছিল তোর, এই অবস্থা কেন, তোর তো মুখ কাটছে কিভাবে। তখন সে গতকালকে রাত্রে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো বলে। ঘটনাগুলো বলার পর তখন সে জিজ্ঞাসা করে যে আমাকে বাসায় আনছে কে। তখন তার আব্বু আম্মু বলে যে ফজরের পর পর ওই গ্রামের কিছু আঙ্কেল বা চাচা ধরনের কিছু মানুষ, তারা হচ্ছে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল, তো তারা ওই রেললাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো তখন তাকে রেললাইনের ওইখানে দেখে, মনে করছে রেললাইনে হয়তো কাটা পড়ছে কোনো লাশ এরকম কোনো কিছু, এ মনে করে কাছে যেয়ে দেখে যে না জীবিত, শ্বাস চলছে। পরে তাকে ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে একজন পরিচিত উনাকে দেখে চিনতে পারে, পরে তার ফ্রেন্ডকে জানায় এবং ফ্রেন্ডের মাধ্যমে উনার বাবা মা ব্যাপারটা জানতে পারে। পরবর্তীতে হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয় এবং পরে জানা যায় যে রেললাইনের মাঝখানে তারা বসে নেশা করত, সেই রেললাইনটা খুব একটা ভালো জায়গা ছিল না, এর আগেও নাকি এরকম অস্বাভাবিক ভাবে অনেক কাটা লাশ পাওয়া গেছে, অনেকেই নাকি এখানে ট্রেনে কাটা পড়েছে, এরকম অনেক কেস আছে যেগুলো ধামাচাপা পড়ে গেছে, মানুষজন এগুলি করেনি। ওই দিনের পরের থেকে উনি আর কখনো নেশাদ্রব্য হাতে ছুঁয়েও দেখেনি। সে তবা করেছে যে না, সে আর কখনো নেশা করবে না। শিপন ভাই যখন তার গ্রামে যায় তখন এই ব্যাপারটা জানতে পারে, দেন আমি তার কাছ থেকে ব্যাপারটা কালেক্ট করি। সো ভাই, এটা ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা যার, আমি তার অরিজিনাল নেমটা ইউজ করছি না, আমি একটা ছদ্মনেম ইউজ করছি, রাহাত। রাহাত ভাইয়ের ছোট মামার সাথে এই ঘটনাটা ঘটে। তখন রাহাত ভাইয়ের ছোট মামা ক্লাস টেনে পড়তো, সে প্রচন্ড লেভেলের ফুটবল খেলতে পছন্দ করত। তো এরকমই একদিন ফুটবল খেলছে মাঠের মধ্যে, মাঠটা ছিল নদীর পাড়ে। ফুটবল খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে এখন তো বাসায় আসতে হবে, তো বাসায় আসার জন্য সে রওনা দেয়। তো ওই মাঠ থেকে তার বাড়ি যেতে একটা কবরস্থান পার হয়ে যেতে হয়। তো কবরস্থানের কাছাকাছি যখন চলে আসে ছোট মামা, তখন সে খেয়াল করে ওইখানে অদ্ভুত কিছু একটা, মানে যেটা দেখে সে প্রথমে বুঝতে পারে না এটা কি। পরে ধারে কাছে যখন যায় তখন একটা অদ্ভুত একটা ক্রিয়েচার, এটা ঠিক কি ছিল কেউ জানে না। সে ফার্স্টে মনে করে এমনি হবে কত কোন ধরনের জন্তু বা এই টাইপের কিছু একটা, এটা মনে করে সে আর পাতা টাতা দেয়নি, সে বাড়ির পথে আগায়। কিন্তু বাড়ির পথে যখন আগায়, এর পরবর্তীতে জানা যায় যে সে অ্যাকচুয়ালি সেদিন রাতে বাড়ি পৌঁছায় নাই, তাহলে সে কোথায় গেছে। এটা মানে পুরো এলাকায় ছড়ায় যাচ্ছে না সে বাড়ি পৌঁছায় নাই, তখন সে ছোট ক্লাস টেনে, আমি আগে বলেছি। তখন তাকে খুঁজতে তার বাড়ির মানুষজন বের হয়ে যায়, খুঁজতে থাকে খুঁজতে থাকে খুঁজতে থাকে, কোথাও নাই কোথাও নাই। পাওয়া যায় সে কবরস্থানের ভেতর একটা গাছ ছিল, খুব পুরনো একটা গাছ, সে গাছের নিচে সে বসে বসে এভাবে ঝিমোচ্ছে, মানে এমন একটা ভাব সে পজেসড। তো তাকে তার বাবা, মানে ছোট মামার যে বাবা, সে এসে জিজ্ঞাসা করতেছে, তুই তো বাড়ি আসতেছিলি, তুই এখানে কেন, তুই বাড়ি না যে কবরস্থানে কেন বসে আসিস, এই সেই হ্যান ত্যান ব্লা ব্লা অনেক কিছু। কিন্তু সে কিছুই বলতে পারে না, তাকে ঝাঁকাতে থাকে ধরে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। পরবর্তীতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়, বাসায় নিয়ে যাওয়ার পর তাকে সেবা শুশ্রূষা করা হয়, সে কোনো রকমই ঠিকঠাক হয়ে ওঠে। এরপর ঘটনা চলে আসে, সে যখন কলেজে ওঠে, স্কুল পাশ করে কলেজে উঠেছে, একদিন ক্লাস শেষ করে দুপুরবেলা ওই নদীর পাড় ধরেই সে বাসায় আসছিল। বাসায় আসার পথে আবারও সে কবরস্থানের ওইখানে কিছু একটা সে ফিল করে, সে এবার ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে খুঁজতে থাকে যে এখানে অ্যাকচুয়ালি কি আছে, কিন্তু খুবই অদ্ভুত একটা ক্রিয়েচার, এটার মানে কোনো সাইজ বা এটার ডেসক্রিপশন দেওয়ার মতো না। এটা দেখে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে এক দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে যায়। বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে যাওয়ার পর বাড়ির মানুষজন জিজ্ঞাসা করে, কি রে কি হয়েছে, এই সেই হ্যান ত্যান, তখন সে সমস্তটা খুলে বলে। এবং পরবর্তীতে তার উপরে যাতে কোনো সমস্যা না হয় এর জন্য কবিরাজ ডেকে তার শরীর বন্ধ করার জন্য সে একটা তাবিজ নেয়। এবং পরবর্তীতে সে কবিরাজের কাছেই জানা যায় যে কবরস্থান পার হয়ে সে বাড়িতে আসছিল, সে কবরস্থানে যে সকল কবর দেওয়া হয়েছে তাদের মধ্যে একটা কবর ছিল যেটা অ্যাকচুয়ালি কোনো ভালো মানুষের কবর ছিল না, এবং তার মৃত্যুটাও খুব অস্বাভাবিকভাবে হয়েছিল, এবং মানুষজন মনে করে যে তার ওই আত্মাটাই কিছু একটা করে। সো ওই পরবর্তীতে ওই এরিয়ার ধারে কাছে দিয়ে আর কেউ কখনো যাওয়া আসা করে না। কিন্তু ওই ঘটনাটার একটা ইম্প্যাক্ট ছোট মামার ভিতরে রয়ে গেছে। অ্যান্ড আমি এটা শোনার পর আমি সত্যি একটু হয়ে গেছিলাম যে এখনো এসব হয়, কিন্তু গ্রামে গঞ্জে এগুলো এখনো চলে, এখনো হচ্ছে, আশা করি এরকম আর কখনো হবে না তার সাথে। ভাইয়া, এখন আমি আমার তৃতীয় এবং সর্বশেষ ঘটনাটা বলছি। এই ঘটনাটা যার, সে আমার বাবার একজন পরিচিত, তার ছোটবেলার কাহিনী। তো আঙ্কেলের বয়স তখন কত হবে, 9 কি 10 সর্বোচ্চ হলে, তখন সে তার বাবা মা কাকা কাকি এদের সাথে থাকতো। তো সে তার কাকার সাথে ঘুমতো, ছোট কাকার সাথে। তো একদিন রাত্রেবেলা, তখন ওই 1:30 কি 2 বাজে, ঘুমাচ্ছে, এমন সময় হঠাৎ করে ছাদের মধ্যে খুব অদ্ভুত অদ্ভুত সাউন্ড পায়, এবং সাউন্ডগুলো শুনে তার এবং তার যে কাকা, আঙ্কেলের যে কাকা, তাদের দুজনের ঘুম ভেঙে যায়। তখন আঙ্কেলের কাকা আঙ্কেলকে বলতেছে যে তুই যা না রে ছাদে, যে দেখ না কি হইতেছে। বলে এত রাত্রে আর কে থাকবে ছাদে, ছাদের মতো তো তালা মারা। বলে বিড়াল টিড়াল হবে বা ইঁদুর টিদুর হবে, একটু যে দেখে আয় না। এরকম কথাবার্তার পর তার মনের মধ্যে এখন অদ্ভুত একটা কিউরিয়াসিটি কাজ করতেছে যে অ্যাকচুয়ালি কি আছে, এত রাত্রেবেলা কি হচ্ছে ছাদের মধ্যে। তো তার মা রান্নাঘরের মধ্যে ঝুলায় রাখত ওই ছাদের যে তালার চাবিটা, তো সে চাবিটা নিয়ে ছাদের উদ্দেশ্যে যায়। তাদের যে বাসাটা, বাসার বাহিরে একটা ছোট একটা বারান্দার মতো ছিল, ওইটা পার করে দেন ছাদে উঠার সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা পর্যায়ে সে ছাদে পৌঁছে যায়, দেখলো যে খুব বড় একটা তালা ঝুলছে, এবং তখনও সাউন্ডটা তার কানে আসছে যে হ্যাঁ কিছু একটা চলতেছে ছাদের মধ্যে। সে তালা খুলে ভিতরে ঢুকে ঢুকে এ মাথা থেকে সে মাথা পুরোটা স্ক্যান করে, কিন্তু ওইখানে কেউ ছিল না এবং ওই মুহূর্তে কোনো সাউন্ডও ছিল না। এখানে একটা ছোট জিনিস বলে রাখি, তাদের যে বাসাটা সে বাসার একদম সামনাসামনি আরেকটা বাসা ছিল চারতলা, যেটা তার আরেক চাচার, উনার ওই চাচার নাম ছিল রবিন। তো রবিন চাচার বাসা ওইখান থেকে একদম তাদের বাসার ছাদটা একদম ক্লিয়ারলি বোঝা যেত। তো ওইখানেও কিছু নেই, সে কিছু নেই তাহলে আর কি, এই মনে করে আবার সে বেরিয়ে তালা দিয়ে বাসার ভিতরে চলে আসে। বাসায় এসে দুই গ্লাস পানি খায়। নর্মালি সে রাত্রে পানি খায় না অ্যাকচুয়ালি, কারণ তার ওয়াশরুমের একটা প্রবলেম হয়, বারবার যায়, দ্যাটস ওয়াই সে পানি খায় না খুব একটা। কিন্তু সেদিন রাত্রেবেলা যেন তার পিপাসে মিটছিল না, সে এত পানি খাচ্ছিল। তো পানি টানি খাওয়ার পর জাস্ট গ্লাসটা রাখবে, এমন সময় সে আবার ফিল করে যে হ্যাঁ উপরে আবার সাউন্ড হচ্ছে। এবার সে আর বসে থাকতে পারে না, সে আবার যায় ছাদে, তালা খুলে ভিতরে ঢুকে দেখে যে না কেউই নাই। এবার সে মনে মনে ভাবতেছে আমি এত ভুল শুনলাম, রাত জেগে পড়াশোনা করি এর জন্য হয়তো এরকম কিছু, মানে এরকম কিছু একটা। সে এটা মনে করে আর ই করেনি, বের হয়ে তালা দিয়ে যেই ঘুরল, ঘুরার পর একদম ছাদের যে দরজাটা ওটা ঘেঁষা, ছাদের আরেকটা অংশ, একটু ছোট্ট একটা অংশ আছে, এটা প্রত্যেক বাসা বাড়িতেই থাকে, সিঁড়ির গোড়ার একটা অংশ যেটাতে কোনো কিছু থাকে না, জাস্ট এমনি বানানো থাকে। তো ওইখানে একটা ছোট বাচ্চা বসা, খুবই ছোট্ট একটা বাচ্চা, এবং বাচ্চাটার বয়স কত হবে, 4 কি 5, ছোট্ট একটা গড়ন বোঝা যাচ্ছে। তো বারবার জিজ্ঞেস করতেছে তুমি কে, তুমি কে, কিন্তু কিছু উত্তর দিচ্ছে না। খুবই অদ্ভুত ব্যাপারটা, বারবার জিজ্ঞেস করতেছে কোনো উত্তর দিচ্ছে না, তখন মাঝরাতে, মাঝরাতের বেলা এত ছোট বাচ্চা কোত্থেকে আসবে। আর আঙ্কেলও তখন খুব একটা বড় ছিল না, 9-10 বছর, মোটামুটি একটু বুঝতে পারে, ছোট বাচ্চা, এখন কি করবে কিছু বুঝতে পারতেছে না। পরবর্তীতে বাচ্চাটাকে অনেকক্ষণ খোঁচানোর পর মাথা তুলে, মাথা তোলার পর আঙ্কেলের ওই অবস্থায় ওই বাচ্চাটা চেহারা দেখে খুব ভয় পেয়ে যায়, খুবই বিভৎস। ডেসক্রিপশনটা এরকম ভাবে আমাকে দেওয়া হয়েছে যে জাপানিজ সিনেমায় হরর মুভিতে যেরকম ছোট বাচ্চার ভূত দেখানো হয়, চেহারাটা নাকি ঠিক ওরকমই ছিল। আঙ্কেল ওই মুহূর্তে প্রচুর ভয় পেয়ে যায়, আর সে তখনও অনেক ছোট, দ্যাটস ওয়াই আরো বেশি ভয় পায়। সে দৌড়ে কোন রকমে বাসায় চলে আসে, বাসায় এসে সে আর টিকে থাকতে পারে না, সে ওই মুহূর্তে ওইখানেই একদম অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং ওই যে ছাদে জিজ্ঞেস করতেছিল তুমি কে, তুমি কে, খুব জোরেই জিজ্ঞেস করতেছিল, এই সাউন্ডগুলো তার বাবা মা কাকা এরা সবাই পায়। এবং এই সাউন্ডগুলো পাওয়ার পর যখন দৌড়ায় আসে, আয়সা দেখে যে গেটের মধ্যে আঙ্কেল অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এত ছোট বাচ্চা অজ্ঞান হয়ে গেছে, এটা সবার মাথায় বাজ পড়ছে যে কি হলো ঘটনাটা। তাকে ধরাধরি করে নিয়ে তার রুমে নেওয়া হয়, রুমে নেওয়ার পর পানি টানি ছিটানো হয়, ডাক্তার আনানো হয়। ডাক্তার বলে যে কোনো কিছু দেখে খুব ভয় পাইছে এর জন্য এই অবস্থা। অনেক কিছু করার পর যখন তার ফাইনালি জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার পর তাকে জিজ্ঞাসা করা হয় বাবা তুমি কি দেখছিলা যে তুমি এরকম ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছো। তখন সমস্তটা খুলে বলে, এবং খুলে বলার পর তারা বলে যে এই রাত্রেবেলা তুমি অতিরিক্ত তোমার কাকার কাছে ভূতের গল্প শোনো, ভূতের গল্প পড়ো, সিনেমা দেখো, এসবে ভয় পেয়েছে, আসলে কিছুই না। কিন্তু সে ওই মুহূর্তে বলে বোঝাতে পারতেছে না তার ভিতরে কি যাচ্ছে। পরবর্তীতে একটা অদ্ভুত ঘটনা ঘটে তাদের ফ্যামিলিতে, ওই যে বিপরীত পাশে যে বাসাটা রবিন চাচ্চুর, রবিন চাচ্চু তার পরের দিনই অদ্ভুতভাবে মারা যায়। এবং মারা যাওয়ার পর সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে আগের দিন রাত্রে এগুলা ঘটলো, পরের দিন ইনি মারা গেল, এটা কি কোনোভাবে রিলেটেড। তারা এটা নিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং পরবর্তীতে হুজুর ডাকা হয়। তারা বলে যে এই বাসার যে জমিটা, মানে পাশাপাশি বিল্ডিং একটা জমির মধ্যেই, এই জমিটার উপর দিয়ে নাকি জিনদের যাতায়াত করার রাস্তা, সেখানে তারা বাড়ি বানাইছে, এবং এর জন্য তারা প্রচন্ড রেগে গেছে, রেগে যে ভয় দেখাইছে। কিন্তু ওই রবিন চাচু হয়তো কিছু একটা করছিল যেটা তাদের খুব খারাপ লাগে, এবং সেটা শাস্তি স্বরূপ রবিন চাচু তার প্রাণ হারায়। এই ঘটনাটা ওই দিনই লাস্ট, এরপরে কখনো ওই ছোট বাচ্চাটাকেও দেখা যায় নাই, আর এরকম ঘটনা কখনো ঘটেও নাই। কিন্তু এই ঘটনাটা একটা ইম্প্যাক্ট ফ্যামিলিতে পড়ে গেছে, আশা করি তাদের সাথে আর এরকম কিছু হবে না ভাইয়া। এটাই ছিল আমার সর্বশেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ প্রথমা, ভীষণ ভালো লাগছিল তোমার ঘটনাগুলো শুনতে। আবারও নিশ্চয়ই কথা হবে, কথা হলো আমাদের জাগো এফএমের পুরনো বন্ধু প্রথমার কাছ থেকে তার জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে। আজকে যে তিনজন গেস্ট এসেছিলেন তারা তিনজনই কিন্তু জাগো এফএমের অনেক পুরনো লিসনার এবং তারা তিনজনই আমাদেরকে ভীষণভাবে এন্টারটেইন করেন। তাদের কাছে যে গল্পের অভিজ্ঞতার যে ঝোলা আছে সেখান থেকে তারা প্রায়শই আমাদেরকে বিভিন্ন রকমের ঘটনা শোনান এবং এই ভালো লাগা থেকেই আমাদের এই এপিসোডগুলোতে তারা আসেন। আপনিও যদি চান আগামী পর্বগুলোতে এখানে আসতে লিখবেন অবশ্যই আপনার মনের কথা। তার আগে দেখি কারা কারা প্রথমাকে নিয়ে কি কি লিখেছে আমাদের সাথে জয়েন করেছেন। এদিকে শাপলা বলছে, ভালো লাগে আমার শুনতে জাগো এফএম 94.4। থ্যাংক ইউ সো মাচ, আপনার ভালো লাগার কথা শুনে আমারও ভালো লাগলো। হামিম বলেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লিমা বলছে, প্রথমার ঘটনাগুলো বেশ ভালো লেগেছে, বাহ শুনে ভালো লাগলো। মাহমুদা বলছেন, প্রথমার ঘটনাগুলো তার কাছেও বেশ ভালো লেগেছে। হীরামণি বলেছেন, আমি জাগো এফএমের পুরনো বন্ধু। থ্যাংক ইউ হীরা। জয়েন করেছে মাহিরা, আমি জাগো এফএমের ভূত স্টুডিওতে আসতে চাই। ওকে, তাহলে কি করবেন, মোবাইলের রিসেপশনটা নেবেন, গিয়ে ট্যাগ করবেন আর জে এফএম স্পেস নামে মনের কথাগুলো লিখে তো পাঠাচ্ছেন 26969। এবার যারা রেজিস্ট্রেশন করবেন, যারা এখানে আসবেন আগামী পর্বগুলোতে, তারা কি করবেন, তাদের জন্য বলছি RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। শুধুমাত্র রেডিওতে এসে যারা গল্প বলতে চান আগামী পর্বতে, আজকে যারা আসলেন হট সিটে বসলেন তাদের মতো করে, তারা মোবাইলটা হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান 26969 নাম্বারে। তো এই ছিল আমার আজকের এপিসোড। সো এবার বাড়ি ফিরব। বাড়ি ফেরার আগে জাস্ট ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার আশেপাশের যে বাসাগুলো রয়েছে, যে ফ্যামিলিগুলো রয়েছে, এই ফ্যামিলিগুলোতে মানে আপনার কারণে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু খেয়াল রাখবেন। গত সপ্তাহে আমার বাড়ির পাশে, খুব কাছে বিল্ডিংটা, দু তিন বিল্ডিং এর মধ্যেই একটা বিল্ডিং এ রাতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আবার আমার বিল্ডিং এরই পাঁচতলাতে একজন অসুস্থ আঙ্কেল এবং উনাকে ওই দিনই হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। উনি স্ট্রোক করেছেন এবং উনাকে ডক্টর হচ্ছে ঘুমের ওষুধ দিয়েছেন। সো এখন উনার আন্টি আমাকে রাতেবেলা 12:30 সময় ফোন দিয়েছে যে তোমার আঙ্কেলের শরীরটা একদমই ভালো না, সে ঘুমানোর ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু সে তো কিছুতেই ঘুমাতে পারছে না, কারণ পাশের দুই বিল্ডিং পরে যে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, তাদের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠান যে মাইক, সেই অনুষ্ঠানে যে গান বাজনা হচ্ছে, সেই শব্দটা দুই বিল্ডিং না আরো 10 বিল্ডিং পরে গিয়েও শব্দ হচ্ছে। তখন প্রায় আনুমানিক ধরেন 12:30 বেজে গেছে। তো আমি বলবো আপনি আনন্দ অবশ্যই করবেন, আপনার বৈবাহিক জীবন সুন্দর হবে, তবে সেই আনন্দটা যেন আপনি যে জায়গাটায় থাকেন সেই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনার এই আনন্দের যদি এমন বহিঃপ্রকাশ হয় যাতে আপনার বাড়ি ছাড়িয়ে অন্য বাড়ির অসুস্থ মানুষকে তীব্র ব্যথা দেয়, তাহলে কি হচ্ছে, সেই মানুষটার হয়তো অলিখিত বা অদেখা একটা অভিশাপ আপনি পেয়ে যাবেন, যেটা আমি আপনি কেউ চাই না আপনার নতুন জীবনে আসুক। তো এটা আমার কথাটা একটু রুড়ো শোনাতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটাই, আমরা আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটাই যেটা শব্দ দূষণ করে, যেটা অন্যকে ডিস্টার্ব করে, এটা কখনোই উচিত না। আপনি চিন্তা করতে হবে এখন সময় কয়টা, এখন কতজন মানুষ আমার এটা টলারেট করতে পারে কিংবা কাদের প্রবলেম হতে পারে। আপনি অবশ্যই আপনার জীবনটা উপভোগ করবেন, আপনার পারিবারিক অনুষ্ঠান উপভোগ করবেন, সামাজিক অনুষ্ঠান উপভোগ করবেন, কিন্তু এমন কোনো ঘটনা ঘটাবেন না যেটা আপনার আশেপাশের মানুষকে ডিস্টার্ব করে। এতটুকুই বলার ছিল, এই বোধটুকু আমার মনে হয় আমরা যারা একটু একটু করে বড় হচ্ছি আমাদের সবার মধ্যে তৈরি হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগো এফএম 94.4 শুনতে থাকুন। আল্লাহ হাফেজ।